This track was downloaded from FusionBD.com.
Chal, dub de.
Chal, dub de.
Super, super. Ali, shesh chhele wala anondo, tai na?
Onek.
Chal, dekhi. Ke kotokkhon dub diye thakte pare?
Chal, chal.
সবাই মিলে ডুব দিল, সে কি উত্তেজনা! ঠিক সে সময় সবুজের কাঁধে ভারী কিছু চাপ পড়ল।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে।
স্বাগত এবিসি রেডিও এফএম 90.2 শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শর্মী। সবাই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছে যে কখন শুরু হবে কুয়াশা। অনেকেই জানিয়েছেন ফেসবুকে আমাকে যে এখনো শুরু হচ্ছে না কেন। সবাই জানে নির্ধারিত সময় হচ্ছে রাত 11টার খবরের পর, তারপরে অধীর আগ্রহে অপেক্ষা করে সবাই কুয়াশার জন্য। তো আজকের কাহিনী আসলে খুব জমজমাট, কিন্তু সেটা রাত 12টার পরে। কিন্তু তার আগে যেটা আছে সেটা হচ্ছে আজকে রয়েছে সত্যজিৎ রায়ের একটি চমৎকার গল্প, যেটা দুই ভাগে আমরা শুনব, অর্থাৎ দুই পর্বে শুনব। প্রথম পর্ব শুনব এখনই, আর বাকিটা শুনবো ছোট্ট একটা বিরতির পর। তো তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে আমাকে SMS পাঠানো যেতে পারে। এছাড়া রয়েছে আরজে শারমিনের ফ্যান পেজ এবং ABC রেডিওর ফ্যান পেজ, সেখানে আপনারা চাইলে লিখতে পারেন। আর আমাদের চলছে কুয়াশায় স্ক্রিপ্ট লেখার প্রতিযোগিতা, যেখানে আপনি আপনার স্ক্রিপ্ট লিখে পাঠিয়ে হয়ে যেতে পারেন বিজয়ী। ইতিমধ্যে দুজন বিজয়ী হয়ে গেছে, আমরা আরো একজন বিজয়ীর অপেক্ষায় আছি। আমরা তিনজন একসঙ্গে হলে আমরা তিনজনকে একসঙ্গে ডেকে পুরস্কার দেব, আর একান্তভাবে যদি তিনজনকে আমরা নাই পাই তাহলে দুজনকে দিয়ে দিব। তো আসছে আমাদের কাছে প্রচুর স্ক্রিপ্ট, কিন্তু প্রতি সপ্তাহে তো আর বিজয়ী ঘোষণা করে তার স্ক্রিপ্ট বা তার গল্প সম্প্রচার করা সম্ভব না, বা করবো না আমরা সেটা। আমরা আরো দীর্ঘায়িত করছি, কথা ছিল এই মাস পর্যন্ত, অর্থাৎ মে মাস পর্যন্ত হবে, কিন্তু আমরা এটা জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। আপনারা এই মাস পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো 16 ফন্টে লিখে আপনাকে কম্পোজ করে আপনাকে পাঠাতে হবে গল্প, মিনিমাম 30 পাতা, অর্থাৎ 30 পেজেস থেকে শুরু করে তার উপরে যতটা বেশি আপনি লিখতে পারেন, 50-60 পেজেস হলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে গল্প হতে হবে একেবারে মৌলিক গল্প, হলে সবচাইতে ভালো হয় আপনার নিজের লেখা, বা আপনি যেটা কল্পনা করে মানে লিখতে চাইছেন, বা যেটা আপনার মাথায় এসছে সেটা হলে সবচেয়ে ভালো হয়। আর বিদেশি কোনো গল্পের অনুবাদ যদি আপনি স্ক্রিপ্ট আকারে পাঠাতে চান, স্ক্রিপ্ট তৈরি করে পাঠাতে চান বা নাট্যরূপ দিয়ে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে কার লেখা গল্প এবং কোন গল্প থেকে কোন গল্পটা আপনি পাঠাচ্ছেন সেটা। আর এখন তাহলে শুরু করে ফেলি, সময় একেবারে হাতে কম। আজকে সত্যজিৎ রায়ের ফ্রিটজ গল্পটি শুনবো আমরা, পড়ে শোনাচ্ছে সেতু। আর আমাকে এই লিখবার ঠিকানা আর একবার জানিয়ে দিই, 2221 বা যে কোনো মোবাইল থেকে সঙ্গেই থাকবে।
জয়ন্তর দিকে মিনিটখানিক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না, তোকে আজ কেমন যেন মন মরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্য মনুষ্য ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, না শরীর তো খারাপ নয়, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে, জায়গাটা সত্যিই ভালো, তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো, প্রায় ভুলে গেছিলাম। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল, একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে, বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে, ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি, ফার্নিচারও কিছু কিছু সেই পুরনো আমলের বলে মনে হচ্ছে, যেমন এই বেতের টেবিল আর চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল, সবে 4টে বাজে, কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে। টিপট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর, তখন আমার বয়স ছিল 6, আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু, আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজে সম্পাদকীয় বিভাগে চাকরি করে আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের, দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, এক দিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর উদয়পুর চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির উপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লায় এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতো কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক দিয়ে বিচার করলে উদয়পুর যোধপুর চিত্তরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আসতে আসতে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার, ব্রিটিশ আমলের তৈরি, বয়স অন্তত শখানেক বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানো ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, উপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। পূর্ব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে ক্যারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পিছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা, টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগেই একবার শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা, আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতরে গিয়ে দেখব। শহরের ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো আমরা যেন সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা, দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে, হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম, মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনে বড় না, দেখতে অতি সাধারণ। সামনের যে ড্রয়িং রুম সেটা এর দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক, ছোটবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলোকে বড় মনে হয়। আমরা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ি, কিন্তু জিনিসগুলো তো বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে দিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ, ওই ওদিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্য দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তের উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার, ঠিক যেখানে ছিল সেখানে। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে, সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেইখানে। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টি গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম। একটা সাহেব, সাহেব না, আর কিছু মনে পড়ছে না। মেমারির ব্যাপারটা সত্যিই ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলওয়ার। তার বাগালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় ওই ওই জবা ফুলের মতো লাল হয়ে থাকতো। কিন্তু রান্না করতো খাসা। খাবার পর ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরো পুরনো কথা মনে পড়তে লাগল। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের উপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবে শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের জল পুতুল নয়, জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটি ক্ষুদে জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমন ভাবে তৈরি যে ইচ্ছে মতো বেঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে, মাথার উপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোন রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট কলার, মোজা, এমনকি জুতোর বকলসটাও পর্যন্ত নিখুঁত। প্রথমবার বুন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোন গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল,
এর নাম ফ্রিৎজ, এই নামে ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না।
জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় খেলনা অনেক পেয়েছি, বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধ হয় তারা এ ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেয়া এই ফ্রিৎজকে পেয়ে কি যে হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম, এমনকি শেষে একটা সময় এলো যখন আমি ফ্রিৎজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। কিন্তু একতরফা আলাপ অবশ্য, কিন্তু ফ্রিৎজের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন আমার কথা ও বেশ বুঝতে পারছে। এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম, তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুলে যেতে শুরু করিনি, কাজে ফ্রিৎজকে দেবার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বুন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো যেন কি ভাবছে, উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বুন্দিতে নিয়ে এসেছিলাম, এখানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আমি প্রশ্ন করলাম, কিভাবে? জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা, পুতুলটাকে পাশে ঘাসের উপর রেখেছিলাম, কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স তাতে চা খাবার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালাটা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলায় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিৎসের আর অস্তিত্বই ছিল না, হি ওয়াজ ডেড। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথাবিধি ফ্রিৎসের সৎকার করি। তার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দেই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা, সাহেব তো একটা বাক্স থাকলেও কাজ চলত, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেলাম না, তাই শেষটায় এমনি পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হল। দশটা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যেস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল, তার উপর বিছানায় ডানলোপি, বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যে ঘুম এসে গেল। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে, তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করল, সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? বললাম, থাকাটা কিছু আশ্চর্য না, কিন্তু কেন বলতো, বুকের উপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। আমি বললাম, ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, আর খাটের উপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল, তখন জানালার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানালায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাহলে জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং, অবশ্য ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালিনি, প্রথমটা বেশ হকচকে গেছিলাম, সত্যি বলতে কি একটু ভয় করছিল, আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পিছনে একবার খুঁজে দেখে নিলাম, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভিতরেও খুঁজতে গেছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর! ফিরে এলাম ঘরে, জয়ন্ত দেখি তার লেপের উপর সাদা ওয়াটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের যেন ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না, বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে, এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না, তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে, তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোন রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বুন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা ঘটে থাকলেও আমি সে বিষয়ে কিছু জানতে পারিনি, আর জয়ন্তও সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম যে রাত্রে তার ভালো ঘুম হয়নি। মনে মনে স্থির করলাম যে আমার কাছে যে ঘুমের বড়িটা আছে আজ রাত্রে শোয়ার আগে তার একটা জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় বুন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা করা ছিল আগে থেকেই। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্ত সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলেই গেছে। এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে, ওই যে গেটের মাথায় সেই হাতি, ও ও ওই যে গম্বুজ, এই সেই রূপোর খাট আর সিংহাসন, ওই যে দেয়ালে আঁকা ছবি। কিন্তু ঘন্টা খানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে প্রথমে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভিতর দিয়ে হাঁটছি আর সিলিং এর দিকে চেয়ে ঝাঁট লঞ্চনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল,
বাবু বাইরে ছাদের দিকটায় গেছে।
দরবার ঘর থেকে বেরিয়ে এসে দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাদের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্য মনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হল না। শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর, ঠিক করে বলতো, এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এই আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা শেষ হয়েছে কি, তাহলে এবার আমি একা হলে নিশ্চয়ই আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না, তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানালা রাখছে, একবার কোলের উপর, পরক্ষণে আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি লাগছিল। মিনিট দশেক এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো তোর কিছুটা উপকার হতে পারে। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সাথে আলোচনা করতে পারবো। কাল রাত্রে ফ্রিৎস আমাদের ঘরে এসেছিল, লেপের উপরে ছাপগুলো সব ফ্রিৎসের পায়ের ছাপ। এ কথার পর অবশ্য জয়ন্তের কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচন্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, তুই নিজের চোখে তো দেখিস না কিছুই না, তবে বুকের উপর যে জিনিসটা হাঁটছে সেটা যে চার পেয়ে নয় দুপে সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে হবে না। ছোটবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এত উদ্ব্যস্ত করে তুলবে এ কিছুতেই হতে দেওয়া চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, বারোটা বাজে স্নানটা সেরে ফেললে হতো না? জয়ন্ত তুই আগে যা বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছু অংশ এখনো নিশ্চয়ই পাবার সম্ভাবনা আছে। কাপড় জামা 30 বছর মাটির তলায় থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফিটসের বেল্টের বকলস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাথের পুতুলে শুধু ওই জিনিসগুলোই অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে উদ্ভট ধারণা দূর হবে। এটা না করলে প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে আর সকালে উঠে বলবে ফ্রিজ আমার বুকের উপর হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বলতে তার ভাব দেখে মনে হল ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে, কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে, আর মালি থাকা মানেই কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না, এটা বিশ্বাস করা কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হল না, আমিও আর কিছু বললাম না। আরো দু একবার হুমকি দেবার পর সে স্নানটা সেরে এলো। এমনিতে খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর মাংসের কারি ছাড়া কিছুই খেল না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে, মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোফ গালপাটটা সবই ধবধবে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিনও করেনি।
তার কাহে বাবু
প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য মালি তাতে শুধু রাজি হল না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম, সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোরার ফলে পুতুলের কিছু অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3 জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত দেড়েক দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? আমি জিজ্ঞেস করলাম। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করল। লোকটা রসবোধ আছে, ঘুরতে ঘুরতে একবার জিজ্ঞেস করল মাটির নিচে ধন দৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। এই কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে বুন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টি মাটির দিকে চেয়ে রয়েছে। মালিক ওদালের কোপ মেরে চলেছে, এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি, এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে দিয়ে তর্জনীটাকে সোজা করে গর্তটার দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে। তারপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ও ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে, বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হা হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চি ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল।
বন্ধুরা, এতক্ষণ সত্যজিৎ রায়ের লেখা চমৎকার একটি গল্প শুনলাম, যার নাম হচ্ছে ফিটস, পড়ে শোনালো সেতু। আমাদের হাতে একেবারে সময় নেই, একটা ছোট্ট বিরতি নেব রাত 12টার খবর শুনবার জন্য, তারপর আবারও ফিরে আসি শারমিন কুয়াশায়। কুয়াশার মূল আয়োজন নিয়ে সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। একবার স্বাগত কুয়াশায়, সাথে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। গল্পে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, সিম্ফনি দিচ্ছে ব্রাজিল ঘুরে আসার আকর্ষণীয় সুযোগ। বাংলালিং গ্রাহকরা ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করো কুইজে, এবং সিম্ফনি W22, W32, W85 এবং T7i ট্যাব থেকে যে কোনো একটি কিনে সংগ্রহ করে নাও 1000 বোনাস পয়েন্টস। ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করতে FS Space Start লিখে পাঠিয়ে দাও 3333 এই নাম্বারে, যে কোনো বাংলালিক নাম্বার থেকে। আরো বিস্তারিত জানতে ভিজিট করো www.symphonytriptobrazil.com এই ঠিকানায়। তো আজকে আমাদের কুয়াশার মূল গল্প শুরু হচ্ছে এখন। আজকের গল্পটি আমাদের জন্য লিখেছেন সৈয়দ ফারজানা জামান রুম্পা। রুম্পা লিখেছেন আজকের এই গল্পটি, খুব চমৎকার গল্প। আমরা প্রথম পর্বটি এখন শুনব, বাকি শেষ পর্বটি শুনবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর। কিন্তু তার আগে কিছু SMS পড়বার সময় পাবো কিনা আমি জানি না, মনে হয় এখন পাচ্ছি না সময়, গল্প শুরু হতে ইতিমধ্যে দেরি হয়ে গেছে। আমি সময় করে এক ফাঁকে পড়ে দেবো অথবা ফিরে এসে সবার SMS পড়বো। তো সঙ্গেই থাকবেন, শুরু হচ্ছে আজকের কুয়াশার মূল কাহিনী, এবং লিখেছেন রুম্পা সৈয়দ ফারজানা জামান। সত্য আর মিথ্যা গল্পের মধ্যে পার্থক্য কি, আর মিলটাই বা কোথায়? খুবই সহজ, মিল হল দুটোই কম বেশি মাত্রায় অলিক, তা না হলে কি আর গল্প হতো? আবার পার্থক্য হল একটি সত্য আবার একটি মিথ্যা, অর্থাৎ গল্পটার মাঝে সূক্ষ্ম একটি পার্থক্য আছে অলিক আর লৌকিকতার মাঝে। এখন প্রশ্ন হল, কে এই সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে? সে কি আসলেই ধরতে পারে, নাকি পরিস্থিতির শিকার হয়ে কোনো কোনো সময় বের হয়ে আসতে পারে রহস্যের কুয়াশা থেকে? আবার হয়তো কেউ সেটা পারে না, কারণ কুয়াশা এমনই ধোয়াশায় ঘেরা যে সাদা চোখে দেখা কেউই রহস্যের প্রাচীর ভেদ করতে আসতে পারে না। খুব জটিল মনে হচ্ছে। আসলে আমরা কি কেউ এভাবে ভেবে দেখেছি কেন আমাদের সাথে না চাওয়ার ঘটনাগুলো ঘটে? ভেবে দেখিনি তো। আসুন তাহলে ভাবি আজকের কুয়াশার সাথে, দেখা যাক ভাবনার নতুন কোন খোরাক পাওয়া যায় কিনা।
আমরা এখানে কেন এসেছি?
মানে এসেছি পিকনিক করতে?
এই জঙ্গলে কেউ পিকনিকে আসে?
তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা আমাজনের জঙ্গলে এসেছি।
উফ, জঙ্গল জঙ্গলই, এই রাতে গাজীপুরের শালবন আমার কাছে আমাজনের থেকে কম কিছু মনে হচ্ছে না।
আশ্চর্য রুবি, এতটা ভয় পাওয়ারও কিছু নেই, বরং যে কারণে এসেছি সেটা উপভোগ করো, এই জোছনাকে উপভোগ করো।
দেখো অনেস্টলি, আমি এই যোজনা উপভোগ করতে পারছি না। আমি কবি না, সাহিত্যিক না, এভাবে বনের মাঝে কোন বিপদে পড়লে কে আসবে উদ্ধার করতে? শুনি
প্লিজ রুবি, এত রোমান্টিক একটা ডেটে আসলাম আর এখানে এসে তোমার সেই সো কল্ড ভয়, এত ভয় পেয়ে কি হবে?
আমি ভীতু, কি করব বলো? এই কারণে তো আর ডিভোর্স হতে পারে না।
আচ্ছা আচ্ছা, চলো চলে যাই। তার আগে প্রিন্সেসকে একটা কথা বলতে পারি?
কি?
আজকে আমাদের ডেট করার 1000তম দিন পূর্ণ হলো, এর জন্য আজ তোমাকে পূর্ণিমা দেখাতে নিয়ে এসেছিলাম।
তুমি আগে বলবা না, আমি তো একদম ভুলে গেছিলাম।
আমি বলবো, আমি তো ভেবেছিলাম তোমার মনে আছে। যাই হোক, ভয়টা বোধ হয় বেশি পেয়েছো, তাই তারিখ ভুলে গেছ।
সরি।
তবে হ্যাঁ, বিষয় আরো আছে।
কি? আবার কি?
রুবিকে অবাক করে দিয়ে তাদের দুই পাশ থেকে এলো আরো তিনটা গাড়ি। রুবি ভয় পেয়ে প্রায় সবুজের মাঝে ঢুকে যায় আর কি। তারপর দেখে, আরে এরা তো তাদেরই বন্ধু, নিশ্চয়ই এটাও সবুজের প্ল্যান। রুবির চোখ দুটো ভিজে যায়। কি যে অসম্ভব ভালো লাগছে তার, শহর থেকে দূরে জ্যোৎস্না রাতে সবুজ তাকে নিয়ে এসেছে কেবল সারপ্রাইজ দিতে। বিয়ের পরেও এত রোমান্টিসিজম, ভাবতেই আরো ভালো লাগছে রুবির। যদিও তাদের বিয়ের পর বেশি দিন হয়নি, তারপরও বিয়ে নিয়ে মেয়েরা যেভাবে বলে, বিয়ের পরে নাকি স্বামীরা একেবারে উল্টে যায়। সেখানে পরিচয়ের মাত্র দেড় মাসের পর, রিয়েল বিয়ের পর, বিয়ে আর তারপর দেখতে দেখতে প্রায় আড়াই বছর কম না, এর মাঝে কত কিছু ঘটে গেল। তারপরেও সবুজ এখনো সে আগের মতো রুবিকে আগলে রেখেছে। মাঝে মাঝে রুবি নিজেকে আয়নায় দেখলে কেঁপে ওঠে। নিজের বিভিন্ন সময়ে পিছলে পড়া অনুভূতি তাকে শাসায়, রাগায়, আবার কাঁদায়। আর সেই ঘটনা সব ভুলে সবুজ তাকে নিয়ে এসেছে বন্ধুদের নিয়ে রাতে জ্যোৎস্না উদযাপন করতে, উদযাপন করতে তাদের প্রথম দেখার 1000তম দিন। রুবি কিছুই বলতে পারছে না, আর ওদিকে সবুজ বন্ধুর হাত থেকে গিটার নিয়ে গান ধরে।
নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা ভুলে যাব, চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না।
ওই শোন না, রাত কিন্তু অনেক হইছে, প্রায় 1:30 বাজে, কখন ফিরবি?
আরে অসুবিধা নেই, এই এলাকার পুলিশকে বলে দিয়েছি, ওরা খবরাখবর রাখছে, ওরা জানে আমরা এসেছি এখানে একটু মজা করতে।
আচ্ছা শোন, বনফায়ারের আগুন কিন্তু নিভে গেল প্রায়, ব্যাকআপ আছে তো?
সে তো তোর বরের আনার কথা ছিল। দাঁড়া, ওই পটলা পটলা,
তোরা না বড় হবি না, এখনো স্কুলের নামে ডাকিস।
তো কি হয়েছে? As if তোমার বর তা বোঝে না?
সে আবার বুঝবে না, ওর ভাইয়েরাও পটলা ভাইয়া বলে ডাকে।
কি হয়েছে
পটলা? কয়লা আর আগুন জ্বালানো সবকিছু এনেছিস তো?
মানে সেটা কি আমার আনার কথা ছিল?
শামিম কি বলছো, এই রাতে আগুন নিভে গেলে আমরা কোথায় যাব, কিভাবে যাব?
আহা থামো থামো, আমরা তো শালবনেই আছি, খুব বেশি সমস্যা হলে রওনা দিয়ে দিব, কতই বা দূর।
না সবুজ, তুই বুঝতে পারছিস না, আমরা বেশ দূরেই আছি, রাতের কথা চিন্তা কর, এই রাতে হাইরোড দিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? কি নিয়ে কথা বলছো তোমরা?
কেন মেহেদি তোমাকে বলেনি? এই বেটা তোর বউকে বলিসনি তুই?
মানে কি বলবো,
এই যে এই আইডিয়াটা তোর ছিল, আর তুই ভাবি কারো বড় সারপ্রাইজ দিবি।
চপ বেটা, কথা কম কর।
গল্প ছলের আড্ডায় ভুলেই গেল যে সামনে অন্ধকারের সময় আসছে, যে কোনো সময় আগুন নিভে যেতে পারে, কারণ পটলা মানে শামিম আসলেই আগুন জেলে রাখার সরঞ্জাম আনতে ভুলে গেছে। কিন্তু তাতে কি, যতক্ষণ পারা যায় ততক্ষণ আনন্দ চলল, এমন রাত কবার আসে। আর বন্ধুদের প্রাঞ্জল রাত বলে কথা, মেহেদি, শামিম, সবুজ, হৃদয়, সৌরভ, এরা সবাই ছোটবেলার বন্ধু, কোনো ঘটনা মানেই ওদের আড্ডা আর আনন্দ ফুর্তি। আর আজ তাদের স্ত্রীরাও এসেছে, শামিমের স্ত্রী রথি সবুজের বন্ধু, পেশায় স্কুল শিক্ষক, মেয়েদের স্ত্রী অমিতা নিতান্তই সহজ সরল একজন মানুষ, সে পছন্দ করে বাসায় সময় দিতে, তাই ব্যাংকের চাকরিটাকে বিদায় জানিয়েছে। সবুজ আর রুবির কথা তো হলোই, বাস স্ট্যান্ডে দেখা, আবার দেখা, আবার দেখা, তারপর ডেটিং, কিছুদিন পর বিয়ে। রুবি কাজ করে এক ইন্টারন্যাশনাল ফার্মে, সে সেকেন্ড ইন কমান্ড বলা যায় বাংলাদেশ অফিসের, সেদিক থেকে সবুজ অত বড় চাকরি করে না মোটেই, অন্তত তার মনে হয়। কিন্তু কম কিসে, সরকারি অফিসার সে, এই জন্যই তো এত রাতে শালবনে পিকনিক করার অনুমতি বের করতে পেরেছে। আর সৌরভ হল সবুজের কলেজ ফ্রেন্ড, ওর স্ত্রী ঋতু একজন ব্যাংকার, ডন আবার মেহেদির বন্ধু, ব্যবসায়িক পার্টনারও বলা যায়, ডনের স্ত্রী শায়লা, আর সাথে আছে ডনের স্ত্রী শায়লা, সব মিলিয়ে ওরা দশ জন। আর এই দশ জনে বেশ হইচই করছে রুবির সারপ্রাইজ পার্টিতে।
জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং।
আমি জানতামই না শালবনের মাঝে এমন সুন্দর একটা জায়গা আছে। হ্যাঁ, আবার জানো পাশেই একটা পুকুর আছে। তুমি জানো কি করে? আমাকে শামিম বলল, ওরা নাকি আসার আগে জায়গাটা রেকি করে এসেছে। বলো কি, এমন জঙ্গলে পুকুর, বেশ ছমছমে ভাব কিন্তু।
আরে এই দিক দিয়ে না সেই মাথা কাটা রাজার বাসাতে যাওয়া যায়?
আমাকে ভয় দেখিও না প্লিজ, কি বলছো এসব?
আরে বাবা, এগুলো শোনা কথা, কোন এক রাজা ছিল, কোন যুদ্ধে গিয়ে নাকি সে আহত হয়ে ফিরে আসে, তখন মহল যেন কেউ আয়ত্তে নিতে না পারে, তাই সিঁড়ির গোড়ায় সে ঘোড়ার উপর বসে থাকে।
তারপর?
তারপর আর কি, দূর থেকে প্রতিপক্ষ এক কোদাল ছুঁড়ে মারে, আর রাজার মাথা ছিটকে পড়ে শরীর থেকে, ঝুলতে থাকে মহলের সিঁড়িতে বানানো সিংহটার মাথায়। শুধু তাই না, লোকে বলে পূর্ণিমা রাতে নাকি রাজার মাথাওয়ালা এক সিংহ ঘুরে বেড়ায়।
ওরে বাবারে, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমাকে এক্ষুনি নিয়ে চলো। হাসছো কেন ঋতু, ভয় পাচ্ছে দেখছো না?
ঋতু
সৌরভ, তুমি কি মজা করলে? তুমি জানো না আমি এগুলো ভয় পাই। সৌরভ, নাও দ্যাট ওয়াজ এনাফ, সিরিয়াসলি ঋতু ভয় পাচ্ছে।
সরি ডিয়ার ওয়াইফি, এই রাতে তোমাকে ভয় দেখানোর লোভটা আর দমাতে পারলাম না।
সৌরভ, তুমি জানো না আজ তুমি কি করেছো, প্লিজ আমার সাথে আর কথা বলবে না।
ঋতু, ঋতু, আহা,
নাও সামলাও, আমি গেলাম।
ঋতু ভীষণ খেপে গেল, এটা কোনো কথা? এই রাতে এমনিতে যেখানে খোলা বনের মাঝে রাত কাটাতে হচ্ছে, আশেপাশে আপাত দৃষ্টিতে কিছুই নেই, সেখানে এই ধরনের গল্প একেবারে বেরসিকের মতো মনে হচ্ছে ঋতুর। আসলে সৌরভটা এমনই, ওরা বিয়ে করেছে প্রায় এক বছর, কিন্তু সৌরভকে এখনই যে বুঝে উঠতে পারেনি ঋতু, কেন যেন মনে হয় সৌরভ ওকে একদম পছন্দই করে না। কেন যে সৌরভ ওকে বিয়ে করতে চেয়েছিল সেটাও একটা বিশাল প্রশ্ন এখন ঋতুর জীবনে। ঋতুর কান্না পাচ্ছে রীতিমতো, বন্ধুর বউয়ের সামনে এমন না করলেই পারত সৌরভ, রাগ করে ঋতু ওদের কাছ থেকে একটু দূরে গিয়ে বসল, ভাল লাগছে না তার। ঋতু যেখানে বসে আছে তার ঠিক পেছনে অশুদ্ধ গাছ, অশুদ্ধ গাছটার জেগে ওঠা শেকড়ের ওপর হাঁটু দুটো বুকের উপর মুড়ে ঋতু বসে রইল। মন মেজাজ এতই খারাপ তার যে সে খেয়ালও করল না যে বেশ দূরেই চলে এসেছে দলটার কাছ থেকে। আসলে রেগে গেলে না মানুষের বোধ হারিয়ে যায়, যেমন ঋতুর মন থেকে হারিয়ে গেছে ভয় নামক অনুভূতিটা। সে যে একটা ভয়ঙ্কর গাছের নিচে বসে আছে সেটা সে বুঝতেই পারছে না। গাছটার ছায়াটাও ওর উপরে, গাছের ছায়াটা এমন ভাবে তার মাথার উপর পড়েছে যেন মনে হচ্ছে কোনো বিশাল মাথায় মুকুট পরা একটা মুকুট, রাজার মুকুট। সেই রাজা, সেই মস্তকহীন রাজা।
জানো না তো একটু আগে কি যে হলো, কি হয়েছে? সৌরভ, সে তো তার বউকে যা খেপানো খেপিয়েছে।
কিভাবে?
আর বলো না, কোন এক ভূতের গল্প বলে।
কি বলো রথি, আমিও কিন্তু ভূতের গল্প শুনেছি জানো।
প্লিজ বলো না যে এই এলাকা নিয়ে।
সরি রথি, আসলে এই এলাকা নিয়েই আমি শুনেছি, পূর্ণিমা রাতে এই এলাকায় দোষ আছে।
অমিতা, তুমি না ব্যাংকার ছিলে, কি বলছো এসব?
শোনো, আমি শামিম আর সবুজকে গল্প করতে শুনেছি, ওরা অবশ্য এটা নিয়ে মজা করছিল। কি শুনলে? পূর্ণিমা রাতে পুকুর থেকে নাকি অশরীরী ডাক আসে,
তারপর হাত ধরে নিয়ে যায়।
প্লিজ রথি, এগুলো নিয়ে মজা করতে হয় না, ভুলে যেও না আমরা কিন্তু পুকুরের পাশেই আছি।
আচ্ছা, তারপর কি হয়?
তারপর তারপর যে পুকুরের পাশে যায় তাকে সেই ডাক একেবারে গভীরে নিয়ে যায়, যে যায় সে বোঝেও না যে সে মরে যাচ্ছে।
দেখো অমিতা, আমরা এখানে অনেকজন, এখানে আলাদা হবার কিছু নেই। তাহলে এই ঘটনা ঘটবে কিভাবে?
না না, তুমি তো ব্যাপারটা বোঝোই নাই।
কি বুঝি নাই?
যখন ডাক আসে তখন একেবারে ভেতর থেকে ডাক আসে, আর যার কানে সেই ডাক পৌঁছায় তার চারপাশে একটা দেয়াল তৈরি হয়ে যায়, তাই তাকে তখন আর কেউ দেখতেই পায় না। সে এভাবে,
তোমার কি মনে হয় না ঘটনাগুলো বেশ অলৌকিক?
তুমি আসলে বিশ্বাস করছো না তাই না?
বিশ্বাস করছি। এখন চলো ঋতুকে খুঁজে আনি।
ও কোথায় গেছে?
ভয় পেও না, অন্তত পুকুরের কাছে নয়।
বাঁচালে, চলো।
অমিতার রথি যখন শালবনের আধো আধারে অশরীরীদের গল্প করছে তখন ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা কমে আসছে, কয়লায় দম নেই, যে কোনো সময় নিভে যেতে পারে। আর এই বিষয়টা নিয়ে চিন্তায় আছে সবুজ নিজেই, কারণ একমাত্র ও আর শামিম জানে এখন এখান থেকে ফিরে যাবার আর কোনো উপায় নেই, কারণ এই শর্তেই তারা এখানে এসেছে। প্রশাসনের কথা ছিল যাবার পথে রাত হলে সম্পূর্ণ পথের দায় তারা নিতে পারবে না, অতএব রাত্রিটা পার করে গেলেই ভালো। কিন্তু এখন উপায় কি? শামিম আর সবুজ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে অপেক্ষা করছে আর ভাবছে, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে ঠিক করে, যা হবার হবে, এখন বাবা বাঁচা যাক। গাড়ির পেছনে রাখা তাবুগুলো বের করে, তাবু বিশেষ বড় কিছু নয়, গোল গোল ধাউস টাইপের তাবু এগুলো। ওরা আগে থেকে পাঁচটি তাবু ঠিক করে রেখেছিল নিয়ে আসার জন্য, ভাগ্যিস মনে করে গাড়িতে তুলেছিল, নইলে আজ নিজ নিজ স্ত্রীর কাছে সেরকমের ঝাড়ি খেতে হতো। সবুজের স্বামীকে তাবু বের করতে দেখে কাছে আসে ডন আর মেহেদি, ওরাও তাবু দেখে অবাক হয়, এই আয়োজনের কথা ওদেরও জানা ছিল না। বিশেষ করে ডনের চোখে তো রাজ্যের কৌতূহল, এই পিকনিকে এসে হচ্ছেটা কি আসলে?
কি ব্যাপার, এগুলো কি?
তাবু?
তাবু কেন?
ধর আমরা যদি এখানে থাকি তাহলে তো একসময় ঘুম আসবে।
ওয়ান মিনিট, আমরা ফেরত যাচ্ছি না? শোন, এই রাতে ফিরে যাওয়ার আইডিয়া খুব একটা সুবিধার না, বরং থেকে গেলে গল্প গুজবে সূর্য উঠবেই। ক্রেজি, শায়লা আমাকে খুন করে ফেলবে। নাও তো করতে পারে, এই অরণ্যে তোমার জন্য তাবু, হতেও পারে তোমার প্রেমে কাবু।
নাও দিস ইজ সিরিয়াস ম্যান, আমি বলেছি বাসায় ফিরে যাব, আর শায়লা এখানে সবার সাথে অমন প্রিয় না, আই এম শিওর সে খেপবে।
আচ্ছা আচ্ছা, আমি রুবিকে বলছি শায়লার সাথে কথা বলতে। ওই দেখ, শায়লা আর রুবি অলরেডি গল্প করছে।
সেটা কতক্ষণ? সবুজ, তোমার প্রেম আমাকে ডুবাবে।
রিল্যাক্স ফ্রেন্ড, ডুবাবে না। মেহেদি, তুই এমন ভুতুম হয়ে বসে আছিস কেন?
না মানে থাকার আইডিয়াটা
কারোরই ছিল না, আমরা পরিস্থিতির শিকার,
প্লিজ।
আরেকটা কথা, আগুন যদি নিভে যায়?
যথো না,
নাটক করো। হ্যাঁ,
হোক না একটু। 365 দিনের মাঝে যদি একটা দিন নাটক হয় তাহলে তো ভালোই হয়।
পুরো বিষয়টা বেশ এড়িয়ে গেল সবুজ, মানে এখানে এসে আটকে যাবার ব্যাপারটা। শামিমের কেন জানি মনে হচ্ছিল থেকে যাবার প্ল্যানটা সবুজের আগে থেকে ছিল। তারপরেও নিজে থেকে না বললে সবুজকে কি করে ধরে সে? যাই হোক, ডন আর মেহেদি মুখ গোমরা করেই রইল, কিছুতেই ব্যাপারটা ওদের হজম হচ্ছে না। আফটারঅল ঘরে ফিরে যেতে হবে সবারই। যাই হোক, শামিম আর সবুজ মনোযোগ দিল তাবুনে। তাবুন আমাদের গিয়ে দেখে সবুজের পেছনে এক জটলা জোনাকি। বিষয়টা শামিমের খুব পছন্দের, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, জোনাকি গুলো এমন করছে কেন? কিরে বাবা, জোচটা কি তাদের চারপাশে আড়াল তৈরি করে দিল নাকি? বেশ, মনে হচ্ছে একটা কাঁচের দেয়ালের মাঝে আছে ওরা। শামিম ভাবল, মন্দ কি, চারপাশে আড়াল থাকলে শিয়াল টিয়াল তো আর আসবে না। বরং সবুজের সাথে মিলে আগুনের চার ধার থেকে পাঁচটা তাঁবু বসিয়ে দিল ওরা দুজন। শায়লার রুবি তো অবাক, এ কি হচ্ছে, মানে ওরা থাকবে নাকি? রুবির চোখে মুখে হাসি ফুটে উঠল, এমন রোমান্টিক রাত কে না চায়। আর বন্ধুরা আছে তাই ভয়ও নেই, কিন্তু সাথে সাথে আবার ওদিকে বিরক্তি ফুটে উঠল শায়লার কপালে। তার দুই চোখ খুঁজছে ডনকে। একটু আগেই তো ডন এখানে ছিল, কোথায় গেল? আহ, মেহেদিও নেই, কি আশ্চর্য, গেল কোথায় এই অন্ধকারে?
কি হলো শায়লা, এনিথিং রং?
না না তো, ভাবছিলাম এখানে থাকা হবে, সেটা জানা ছিল না।
রাগ করনি তো?
না না, রাগ করিনি, তবে একটু অপ্রস্তুত তো বটেই।
আরে আর বলো না, মানে সবুজটা না এমনই হুটহাট করে সিদ্ধান্ত নেয়, ওর বন্ধুরা আবার তাতে সায়ও দেয়, আশ্চর্য। তবে হ্যাঁ, তোমাদের আগে থেকে বলে রাখা দরকার ছিল।
ইটস ওকে রুবি, প্ল্যানিং এ কিছু ঘাটতি থাকতেই পারে, আর এটা তেমন বড় ঘাটতি নয়।
থ্যাংক ইউ, তুমি মন খারাপ করে থাকলে কিন্তু আমারও খুব মন খারাপ হতো।
এই বোকা মেয়ে, আমি মোটেও রাগ করে নাই, আরেকবার যদি এত ফর্মাল হও তাহলে কিন্তু রাগ করব।
আরে বাপরে, আমি হাত তুললাম, আর ফর্মালিটি নয়, আসলে তোমাকে তো আগের থেকে চিনতাম না, তাই একটু ফর্মাল হয়েই যায়।
কোনো দরকার নেই ফর্মাল হবার, আগে থেকে চিনতে না তো কি হয়েছে, এখন তো চিনেছ, তাতেই হবে। আচ্ছা রুবি, ঋতু কোথায় গেল বলো তো?
তাই তো, ঋতুকে তো দেখছি না, কি আশ্চর্য, এই অন্ধকারে কোথায় গেল?
চলো একটু ঘুরে দেখি।
বন্ধুরা, একটু আগে শুনছিলাম আমরা আজকের কুয়াশার মূল গল্পের প্রথম পর্ব। সেখানে আমরা দেখলাম যে কয়েকটা কাপল গেছে শালবনে বেড়াতে, একজনের একটা কাপলের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে তার ওয়াইফকে সারপ্রাইজ দেবে বলে সব বন্ধু বান্ধবকে নিয়ে গেছে। ও সেখানে কেমন যেন একটা গা ছমছমে ভাব, কিছু একটা ঘটবে বা ঘটতে যাচ্ছে সেরকম একটা কিছু দেখতে পাচ্ছে, কিন্তু এখনো কিছু ঘটেনি। তো কি আছে, কি হবে বা কি ঘটতে যাচ্ছে সেটা আমরা জানবো পরের পর্বে, কিন্তু তার আগে জানিয়ে দিয়ে যাচ্ছে সিম্ফনি দিচ্ছে ব্রাজিল ঘুরে আসার আকর্ষণীয় সুযোগ। বাংলা লীগ গ্রাহকরা ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করে কুইজ এবং সিম্ফনি W22, W32, W85 এবং T7i ট্যাব থেকে যে কোনো একটি কিনে সংগ্রহ করে নাও 1000 বোনাস পয়েন্টস। ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করতে FA Start লিখে পাঠিয়ে দাও 3333 নম্বরে যে কোনো বাংলা লীগ নাম্বার থেকে। আরো বিস্তারিত জানতে ভিজিট করো www.symphonyphonetriptobrazil.com এই ঠিকানায়। আর চলে যাব এখন কুয়াশার যেটুক গল্প শুনলাম তারপর বাকি গল্পটা শোনবার জন্য, তার পরের পর্বে আমার সঙ্গেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিন, যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। আর যে শারমিন আছি আপনার সঙ্গে কুয়াশা আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। ঋতু বসে আছে সেই গাছের গোড়ায়, মন মেজাজ দুটোই খারাপ। সৌরভের উপেক্ষা আর উদাসীনতা ক্রমেই ওকে আরো ক্লান্ত করে দিচ্ছে। কিছুতেই ঋতু সৌরভকে বুঝতে পারে না। মাঝে মাঝেই তার মনে হয় সৌরভ ঋতুকে একদম পছন্দ করে না, যেন দায়ে পড়ে ঘর করছে। নাহলে বন্ধুর সামনে ওকে এভাবে অপদস্থ কেন করল? ঋতুর কান্না চলে এলো অভিমানে, আর কিছুই ভাবতে পারছে না সে। ওদিকে ঋতুর পেছনে ছায়াটার দিকে খেয়ালই নেই ওর। ছায়াটার মাথায় মুকুটটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। দূর থেকে মনে হবে মুকুটটা হয়তো ঋতুর মাথাতে, আর সেটা ছায়াই করছে মাটিতে। ছায়াটা ধীরে ধীরে গাঢ় হয়। ঋতু এবার তাকায় ছায়ার দিকে। আরে এ কি, এই ছায়াটা এমন কেন? ঋতু ভয়ে পেছন দিকে ঘুরে তাকাতেও পারে না। কি করে সম্ভব? তার মানে সৌরভের গল্পই সত্যি? ও মা গো, তার মানে ওর পেছনে সেই মস্তকহীন রাজা? এই তো উঠে দাঁড়ায়। তার হাত পা রীতিমতো কাঁপছে। কপালের পাশ দিয়ে চিকন একটি ঘামের ধারা গাল বেয়ে নেমে পড়ে। ঋতু বুঝতে পারছে আর হয়তো তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। এমনকি চিৎকারও বের হচ্ছে না তার গলা দিয়ে। ঋতুর পেছনে ছায়াটা আরো স্পষ্ট হয়। এবার মাথাটা দেখা যাচ্ছে। এবার নিশ্চয় স্পষ্ট হবে সিংহের দেহটা। না, ঋতু আর পারছে না। ওর পৃথিবীটা নড়ে উঠল। আর তখন ঠিক পেছন থেকে এসে জড়িয়ে ধরলো তাকে ছায়াটা। ঋতুর মুখ দিয়ে শুধু বের হলো, বাঁচা!
ঋতু, আমি
মানে,
আরে আমি তোমাকে ধরলাম। তুমি এত জোরে চিৎকার দিয়ে উঠলে কেন?
কি হয়েছে? চিৎকার শুনলাম, ঘটনা কি রে?
আরে থাম, ঘটনা কিছুই না। ঋতু এখানে একা একা বসেছিল, আমি মোটামুটি পিছন থেকে আসছিলাম, আর ওকে ধরতেই ও চিৎকার করে উঠল।
তোর মাথায় কি রে?
ও মাথায়? আচ্ছা, না মানে আমি একটা গল্প ফেলেছিলাম, রাজার গল্প। রাতে সবাইকে ভয় দেখাবো বলে এই মুকুটটা বানিয়ে নিয়ে এসেছিলাম।
তুমি কি আমাকে সিরিয়াসলি মেরে ফেলতে চাও?
কি বলছো ঋতু, এটা সিম্পল মজা।
এটা মোটেও সিম্পল মজা নয়। আমার আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। তুমি জানো আমি ভূতের ভয় পাই। কেন তাহলে আমার কথা তুমি বিশ্বাস করো না? নাকি বিশ্বাস করে আমাকে তোমার জীবন থেকে বিদায় করতে?
This track was downloaded from fusionbd.com.
যাও।
কি শুরু করলে ওদের সামনে?
আমি শুরু করেছি তুমি। তোমার ফালতু ফাজলামি আমি নিতে পারছি না। আমি বাসায় যাব, তারপর আমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেব।
আরে আজব তো!
থামো সবুজ, আমরা কি এখন যেতে পারবো?
শোনো, এত রাত হয়ে গেছে, এখন হাইওয়েতে বের হওয়া একটু রিস্কি। প্লিজ, বুঝতে পারছো, সূর্যটা উঠলেই বের হয়ে যাবে।
আগে বলো, সৌরভ কি জানতো এখানে থাকার কথা?
হ্যাঁ জানতো।
ঠিক আছে।
এই উত্তর শুনে রাগে গটমট করতে করতে ঋতু চলে গেল রুবিদের দিকে, আর বোকার মতো দাঁড়িয়ে থাকে সৌরভ, মেহেদি আর সবুজ। সবুজ একবার কটমট করে তাকায় সৌরভের দিকে। তার প্ল্যান এমন চৌপাট হতে দেখে বিরক্ত লাগছে, আর সৌরভকে দেখলেও রাগ লাগবে এই রাতে যে কারোর। একে তো ঘোর অন্ধকার, চাঁদ ডুবুডুবু করছে, ওদিকে আগুনও নিভুনিভু। এই সময় ককশিটে তৈরি মুকুট পরা সৌরভকে দেখতে আর যাই হোক মোটেও ফানি মনে হচ্ছে না। এই বন্ধুদের আড্ডায় যখন টক ঝাল মিষ্টি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তখনই বনের অন্য প্রান্তে জেগে উঠছে আরো অনেক কিছু। কিছু নড়ছে, কিছু গোঙাচ্ছে, আবার কিছু একটা হাত বাড়াচ্ছে। হাতটা আসছে ওদের দিকে। সবুজ ঘুণাক্ষরে বুঝতে পারছে না ওর রোম্যান্টিক প্ল্যান শেষ পর্যন্ত কোন প্ল্যানকে সার্থক করবে, কোন অশরীরীর চাওয়াকে পূর্ণ করবে যার সাক্ষী কেউ থাকবে না, এমনকি আকাশের চাঁদটাও না।
আরে এই যে ঋতু, কই ছিলে এতক্ষণ? তোমাকে খুঁজছিলাম তো আমরা। এই তো এখানেই। বাকিরা কই? বাকিরা আছে, অমিতার একটু টায়ার্ড লাগছিল তাই তাবুতে গেছে রেস্ট নিতে। আর ওই যে দেখো, রথিয়া শামিম কথা বলছে।
যাক তাও ভালো, সবাই কাছাকাছি আছে।
কি হয়েছে ঋতু, মন খারাপ?
না,
মন খারাপ না, এমনি। সৌরভ কোথায়? আছে কোথাও। আরে তোমার হাতে ওটা কি?
আমার হাতে?
হ্যাঁ তোমার হাতে, এই তো।
ও ওই যে গাছের গোড়ায় বসেছিলাম, সেখান থেকে মনে হয় নিয়ে এসেছি।
মনে হয় মানে তুমি জানো না তুমি কি নিয়ে এসেছো।
সরি রুবি, আমি খুব আপসেট ছিলাম, সৌরভ আমাকে আবার ভয় দেখিয়েছে। ভয় কি যে আঁকড়ে ধরেছি মনে নেই।
দেখি তো জিনিসটা কি। আরে এ তো মজার জিনিস, এখন তো মনে হচ্ছে তোমার সৌরভের গল্পই সঠিক।
কি রকম?
এই দেখো, এই জিনিসটা একটা পাথরের মতো হলেও খুব লক্ষ্য করবে এতে চেহারা বোঝা যাচ্ছে।
মানে?
মানে বোকা, এটা কোনো একটা ছোট্ট মূর্তির মাথা। আরে ভয় পেও না, জঙ্গলে এমন হাবি যাবি অনেক কিছু পাওয়া যায়, ওটা ফেলে দাও। কি না কি?
তুমিও ভয় পাও নাকি শায়লা?
আরে না, কি ঋতু ফেলে দিব?
দাও দাও, তাও তোমাদের সাথে কথা বলে একটু ভালো লাগছে। বসি তাহলে এখানেই, একটু পরে রথেও চলে আসবে।
আচ্ছা নাও, ফেলেই দিলাম।
ঋতু হাতে সে পাথরটা ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে দিল। আসলে ও জানে না কি করে আর কখন ওর হাতে পাথরটা আসে। কি অদ্ভুত আর কুচ্ছির যে দেখতে জিনিসটা, ইয়াক। ঋতু, রুবি আর শায়লা বসে আছে একটা ছোট্ট গাছের গুড়ির উপরে। পাথরটা ফেললো পেছনে, কিন্তু ওরা একটা জিনিস লক্ষ্যই করল না, ওদের পেছনে মাটিটা চোখের পলকে নরম হয়ে গেল। পাথরটা পড়তে পড়তে মাটিটা হা করে পাথরটা গিলে ফেলল। মাটির মাঝে হাম একটা স্পষ্ট, কেমন যেন একটা হাত পা ছড়ানো ভাব এই মাটিটার মাঝে। মনে হচ্ছে একটা চোরা বালি গড়িয়ে বেড়াচ্ছে ওদের চারপাশে। কে জানে এও সৌরভের কোনো কৌশল কিনা কে জানে, কিন্তু যদি কৌশল না হয় তাহলে যে পাথরটা এত তাচ্ছিল্য ভরে ফেলে দিল ঋতু, এটা কি তাদের রক্ষা কবচ ছিল, নাকি পাথরটাই তাদের দুর্ভাগ্যের বার্তা নিয়ে এলো?
সবুজ, আগুন তো নিভে এলো রে, এবার বৌরা খেপে যাবে।
আরে না খেপবে না, আমি আসলে একটা কাজ করেছিলাম যেটা আমাদের বাঁচিয়ে দেবে।
কি কাজ?
শাবল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যদি কিছু খোদাই টোদাই করতে হয়।
শাবল দিয়ে কি হবে?
তেমন কিছু হবে না, মানে ট্রাই করা যায় আর কি। আলো থাকতে থাকতে আশেপাশ থেকে শুকনো ডালপালা যদি নিয়ে আসি।
নট এ ব্যাড আইডিয়া। ওকে আমিও যাচ্ছি সাথে। তাহলে বুঝেছিস বেশি করে ডালপালা কাটা হবে।
ওকে চল। কিন্তু তাহলে মেয়েদের সাথে থাকবে কে?
সৌরভ থাকুক না, এমনি ওকে বউ সামলাতে হবে।
ওর বউ সিরিয়াস বিগড়াইছে, ভালো লাগে বল এমন একটা চমৎকার আয়োজনে ঘরোয়া রাগার?
চমৎকার পরিবেশ বলো না, বুঝলে মামা? এটা তুমি কাউরে বলছো কাউরে বলো নাই, এভাবে তো হবে না, তাই না?
শোন, সবাই জানতো, শুধু শায়লা ভাবি, ডন আর ঋতু ছাড়া।
আচ্ছা ব্যাপার হলো, এসব নিয়ে কথা না বলে চল এবার কাজে যাই। আগুন নিভে গেলে একজনও আস্ত রাখবে না, বলে দিলাম।
চল চল।
অমিতা এতক্ষণে ঘুমে প্রায় নাক ডাকছে, বেচারা কখনোই রাত জাগতে পারে না। ওর জন্য প্রতিদিন রাতে আধ ঘন্টা ঘুম মাস্ট। আর ওদিকে ঋতুর মুখ তখনও ভার, সে আসলেই সৌরভের সাথে একটা দফা রফা করেই দেবে, তা না হলে হচ্ছে না। অনেক হয়েছে, দিনের পর দিন এমন অপমান কত সহ্য হয়। আর ওদিকে শায়লা ধীরে ধীরে ফ্রি হচ্ছে রুবির সাথে। রুবি মেয়েটা খুব ইন্টারেস্টিং, এত বড় চাকরি করে অথচ কোনো অহংকার নেই, ছাপোষা স্বামীর সাথে কতই না সুখে আছে। আরেক হচ্ছে ঋতু, সৌরভ তাকে পাত্তাই দিচ্ছে না। ডন এমন হলে খবর ছিল, শায়লা এসব ব্যাপারে বেশ কঠিন। আজকের ব্যাপারটা অবশ্য মাফ করা যায়, কারণ ডন আসলেই কিছু জানত না, আর এটা শায়লা বেশ বুঝতে পেরেছে। শায়লা, রুবি, রথি আর ঋতু যখন গল্প করছে তখন বনের সেই অংশটা কেমন যেন অশরীরী একটা ছায়ায় আবদ্ধ হয়ে গেল। মনে হচ্ছে পুরো বন থেকে ওই অংশটা আলাদা, চারপাশে তৈরি হয়ে গেল এক স্বচ্ছ প্রাচীর, কুয়াশার প্রাচীর। আর প্রাচীরের ভেতর থেকে জেগে উঠতে থাকলো এক ঘুমন্ত চোরাবালি।
যে চোরাবালে জেগে উঠেছে কোন এক ঘুম ভাঙানি মূর্তির পলকে, ভাঙা মূর্তি মস্তকহীন।
এই লক্ষ্য রাখিস, আমরা যেন বেশি দূরে চলে না আসি, আবার ফিরে যেতে কষ্ট হবে।
না, বেশি দূরে আসিনি। ওই যে দেখ, আগুনটা দেখা যাচ্ছে, কিন্তু সবুজ। একটু আগেও এই জায়গাটা থেকে আগুনটা স্পষ্ট মনে হচ্ছিল, এখন কেমন যেন ঘোলাটে লাগছে।
আরে বেটা, নিশ্চয়ই কুয়াশার কারণে।
বলছে তোকে, এ সময় কুয়াশা।
আরে বাবা, সামনে দেখ, যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। এই যে এখানে কিছু মরা ডালপালা আছে।
আরে আস্তে কাটিস, কোনো গাছ আবার মেরে ফেলেছি।
আরে এটা কি?
আরে ওই যে পুকুরটা।
কোন যে পুকুরটা?
আরে এই জঙ্গলে একটা পুকুর আছে বলিনি?
না তো,
রাতে কি আর কেউ পুকুরে নামবে, তাই হয়তো বলা হয়নি। বাদ দে তো, চল কাজ করি।
দোস্ত, আইডিয়াটা খারাপ না, চল পুকুরে নামি। এই জোৎস্নায় গলা পর্যন্ত পানিতে নেমে সাঁতার কাটার মজাই আলাদা। যাওয়া যায়।
সিরিয়াস, বৌরানির সাথে কেউ টের পাবে না, চল নামি।
তোদের কি মাথা খারাপ হলো?
চল চল, ব্যাপার না।
যেই বলা সেই কাজ। চার বন্ধু মিলে এগিয়ে যেতে লাগলো পুকুরের দিকে, আর তাদের চার পাশে ঘিরে ধরলো সে কুয়াশার দেয়াল। পুকুরটা সহ তাদের আলাদা করে ফেললো বাকি জগৎ থেকে, কিন্তু আরেকটা লুকোনো জগৎ কিন্তু তখনও জেগে আছে বাকিদের সাথে। সেই চোরাবালি, মুখ হা করা চোরাবালিটা কিন্তু ঠিক পেছনে, আরেকটু পেছনে, এবার আরেকটু। যে কোনো সময় ঋতুকে হা করে খেয়ে ফেলবে। শায়লা ততক্ষণে চলে গেছে তাঁবুতে, আর ঋতু একা বসে উপভোগ করছে চাঁদের আলো, আর রথি আর রবি আলাপ করছে ঋতুর দিকে পেছন ফিরে। চোরাবালিটা এবার হঠাৎ দাঁড়িয়ে যায়, একটা সম্পূর্ণ মানুষের মূর্তি। এ কি, এমন কেন? কি করে একটা মূর্তি দাঁড়িয়ে গেল? ঋতু বুঝতেই পারল না তার পেছনে কখন এই কাদা মাটির দানবটা দাঁড়িয়ে গেল। ঋতু যদি একটু খেয়াল করত তাহলে বুঝত, দানবটার মুখ থেকে একটা গোঙানির শব্দ আসছে। দানবের হাত দুইটা ঋতুর গলা বরাবর আসে, আরো কাছে আসে। কিছু বুঝে ওঠার আগেই ঋতুর গলা বরাবর চেপে বসে হাত দুটো ঠিক কণ্ঠনালীর উপরে। ঋতুর চোখগুলো বড় বড় হয়ে যায়, সে চিৎকারও করতে পারছে না। অথচ সামনেই রুবি আর রথি, হাত পা ছুটছে ঋতু, প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেয়া। তার চোখটা বের হয়ে আসতে চাচ্ছে কোটর থেকে। যখন ঋতু হাত দুটো সরানোর চেষ্টা করছে, তখনই দানবের আঙুলগুলো স্পর্শ করল সে। এক পলকে নিথর হয়ে ঠিক পরপর ঋতুর দেহ। দানবটা ঋতুর দেহকে কাদার মাঝে শুইয়ে দিল, আর পাশে জেগে উঠল সেই মস্তকহীন মূর্তি।
পানি তো বেশ ঠান্ডা রে।
মানে রাতে পানি ঠান্ডা হবে না বুঝলি?
তাই তো, চল ডুব দি।
মাথা খারাপ
কেন? প্রবলেম কি?
প্রবলেম কি মানে, এটা কোনো কথা? ডালপালা নিয়ে জলদি ফিরতে হবে।
আরে ডুব লাগাতে তো আর বছর খানিক সময় লাগবে না।
আউচি, চল ডুব দে।
সুপার সুপার, এই শেষ ছেলেবেলার আনন্দ তাই না?
অনেক।
চল দেখি কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে।
চল চল।
সবাই মিলে ডুব দিল, সে কি উত্তেজনা! আর সবার আগে পানি থেকে উঠে এলো ডন। না বাবা, এই অন্ধকারে এভাবে পানিতে ডুব দেওয়া কার কম্য না। সবুজের আবার অনেক ডন, পুকুরের একেবারে তলিতে চলে গেল প্রায়। সবুজ মনে মনে ভাবছে, যাকগে বাবা, ভালোই হলো, পুকুরটা বেশি গভীর নয়। ঠিক সে সময় সবুজের কাঁধে ভারী কিছু চাপ পড়ল। সবুজ পানির মাঝে ঘুরতে চাচ্ছে, কেউ একজন তাকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে তলানির সাথে। সবুজের দম ভালো, কিন্তু সবুজ এবার ভয় পেয়ে গেল, তার মুখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভয়ে দিশেহারা সবুজ একবারও সর্বশক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করল না। সবুজের দম ফুরিয়ে গেল, শ্বাসের আর এক ফোঁটাও অবশিষ্ট থাকল না। সবুজের দেহটাকে হঠাৎ হালকা মনে হল, সেই জলদানবটার কাছে হেরে গেল সবুজ। সবুজের কাঁচ চেপে ধরা হাতটা ছাড়লো, চেপে ধরে থাকলো আরো কিছুক্ষণ। তারপর পানির নিচের কাদা পানির মাঝে একদম গেড়ে গেল সবুজকে। সবুজের লাশটাও ভেসে উঠল।
কে ডম, তুই কখন ভেসে উঠলি? সবার আগে বস, আমার ভয় করছিল।
আমি তাহলে সেকেন্ড,
তাই তো মনে হচ্ছে। ওই যে আরেকজন উঠছে। আরে মেবি, কি রে তুই এতক্ষণ ধরে পানিতে পারলি?
হ্যাঁ দোস্ত, পানি তোলে অনেক অন্ধকার, প্রথমে ভয় পেয়েছিলাম, পরে আর ভয় লাগে না।
কিন্তু সবুজ কই?
আরে তাই তো, অনেকক্ষণ হয়ে গেছে না?
হ্যাঁ তাই তো, চল খুঁজে দেখি জলদি। দেখ চাঁদ ডুবে গেলে আরো কিছু দেখা যাবে না কিন্তু। চল চল।
তিনজনে বারে বারে ডুব দিল পানিতে, কিছুতেই সবুজকে পেল না। আর ঠিক তখন মেয়েদের জায়গা থেকে এলো তিন চারটা স্বরের চিৎকার। তিনজন আর কিছু ভাবতে পারল না, এই রাত কোথায় শেষ হবার নয়। সবুজকে না নিয়েই তারা উঠে এলো পুকুর থেকে। মেয়েদের চোখ দিয়ে পানি পড়ছে, কিচ্ছু করার নেই, এই অন্ধকারে তারা কি করবে? ওরা জানেও না তাঁবুর কাছে তাদের জন্য অপেক্ষা করছে আরো একটি লাশ। ওরা যখন তাঁবুর কাছে পৌঁছায় দেখে রুবি আর রথি কাদা মাটি মাখা চোখ খোলা একটা লাশ নিয়ে জড়িয়ে ধরে বসে আছে। লাশটা ঋতুর। সৌরভ দূরে বসে আছে, মুখে কোনো কথা নেই। অমিতা আর শায়লা বুঝতেই পারছে না কি হলো। তারপর সবার দিকে তাকালো রুবি, ও চোখ খুঁজলো আরেকজনকে।
সবুজ কোথায়?
আগে বলো এখানে কি হয়েছে।
না বলো সবুজ কোথায়, তোমাদের শরীর ভেজা কেন?
রুবি রুবি, আমরা পুকুরে নেমেছিলাম।
কেন কেন পুকুরে নেমেছো? তুমি জানো না এই পুকুরের দোষ আছে?
মানে
পূর্ণিমাতে কুকুর মানুষকে খুন করার জন্য মরিয়ে হয়ে ওঠে?
এসব একদম বাজে কথা।
না বাজে না, আমিও শুনেছিলাম।
কি হচ্ছে এসব? ঋতুর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমি বুঝি নাই, আমার গল্প ঋতুর প্রাণ কেড়ে নেবে।
প্লিজ আমাকে বলো এখানে কি হচ্ছে, প্লিজ।
আমি মাথাহীন রাজার গল্প বলেছিলাম, গল্প সত্যি হয়ে ঋতুর প্রাণ নিল। আমার এখন কি হবে? ঋতুর আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না, আমি কি করব?
মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর প্লিজ। চল আমরা এক্ষুনি গাড়ি নিয়ে বের হয়ে যাই, থানায় যাই অ্যাটলিস্ট।
আমি কখনো এই সবুজকে রেখে যাব না, এখানে আসার ব্যর্থ সবুজে। আমি যাব না ওকে ছেড়ে, আমি যাব না।
শোনো রুবি, আমরা এখন চাইলেও সবুজকে খুঁজতে পারবো না, চলো আমরা যাই, হেল্প নিয়ে আসি।
কাদা মাটিতে ঋতু আর পানির মাঝে সবুজকে রেখে ওরা এই রাতে ফিরে চলল থানার দিকে। হাউ মাউ করে কাঁদছে রুবি, পাথর হয়ে গেছে সৌরভ। কি হলো ওদের জীবনে? সবুজ একজন সরকারি কর্মকর্তা, থানায় ওদের বেড়াতে যাওয়ার কথা জানত সবাই, তাই আলো ফোটার সাথে সাথে তারা বেরিয়ে পড়ল সিএনজি জায়গার উদ্দেশ্যে। ঋতুর লাশটা তখনও কাদায় পড়ে আছে, চোখটা খোলা, অপার বিস্ময় ওই চোখে। ঋতুর দেহটা তুলে নিল অ্যাম্বুলেন্সে, সৌরভ তখনই হারা, শুধু কাদা থেকে ভাঙা মূর্তিটা তুলে নিল সে। বয়ান দিচ্ছে বাকিরা। ওদিকে পানিতে নেমে গেছে অন্য স্কোয়াড, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল সবুজের দেহ। মাথাটা কাত করা, মাটির মাঝে হাঁটু গেড়ে বসে আছে যেন। ওর বসানোর ভঙ্গি দেখে ঘাবড়ে গেল উদ্ধারকারীরা, কোনো মতে পানি থেকে তুলে আনল। আর সেই দৃশ্য দেখে জ্ঞান হারালো রুবি। থানায় কেস ফাইল হল, পিকনিকে এসে অপঘাতে মৃত্যু এই নামে।
আরে স্বামী, এতদিন পর, রথি কোথায়?
রথি বাসায়। তোমাদের খবর কি, নতুন সংসার?
আর বলো না, তোমাদের বন্ধু এত অলস, আর পারি না ওকে নিয়ে। কি কুক্ষণে যে ওকে বিয়ে করবো ভেবেছিলাম।
কি আমাকে গাল দিচ্ছ?
জি স্যার, আপনাকে বিয়ে করার ব্যাপারে বলছিলাম।
আর এই বিয়ের জন্য যে কাঠ খড় আমাকে পোড়াতে হলো সেটা কি?
কি বা এমন করলে?
গল্প বানানো, ঋতুকে ভয় দেখানো, শেষে গায়ে কাদা মাটি মারা।
থাক থাক, দেয়ালেরও কান আছে, চুপ।
আর আমার কোনো অবদানই নেই, তাই না?
আমি এখনো বুঝি না তুমি কি করে এত তাড়াতাড়ি পানি থেকে কাজটা শেষ করে উঠে এলে।
জলে ভূত বলে কথা।
তবে হ্যাঁ, অ্যালিবাই ভালো ছিল, প্ল্যানিংও ভালো ছিল, জোস।
চলো সে সুবাদে চা হয়ে যাক।
অবশ্যই, কেস একেবারে বন্ধ হয়ে গেলে পার্টি হবে।
আর তোর সেই ভৌতিক মূর্তিটা কই?
ওই যে
জানালার উপর রাখা ভাঙা মূর্তিটা, আর ভেতরে বসা তিন শয়তানের বুদ্ধির মানুষ, যারা নিজেদের স্বার্থের জন্য খুন করেছে দুজন এমন মানুষকে যারা ওদের ভালোবাসত আর বিশ্বাস করত। এই তিনজন জানলই না ওদের জন্য জানালার বাইরে অপেক্ষা করছে সেই চোরাবালি, যে চোরাবালি হা মুখ করে তাকিয়ে আছে ওদের দিকে, গিলে ফেলবে যে কোনো সময়। সত্যি না মিথ্যা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। চমৎকার ছিল আজকে কুয়াশার কাহিনী, শেষ হয়ে গেল। ভালোবাসার বিশ্বাস নাকি পাশাপাশি থাকে, তার পাশাপাশি থাকে আরো একটি জিনিস, ঘৃণা। ঘৃণা এবং অবিশ্বাস, সেটাও পাশাপাশি থাকে। এবং অবিশ্বাস এবং ঘৃণা যখন খুব প্রকট হয়ে যায় তখনই ঘটতে পারে এমন কোনো ঘটনা, খুব নৃশংস কোনো ঘটনা, যেটা ঘটে গেছে রুবি এবং সবুজের, রুবিনা ঋতু এবং সবুজের জীবনে। আমরা শেষটা দেখতে পেলাম যে প্রথমে আমি নিজেও খুব কনফিউজ ছিলাম, আমি বুঝতেই পারিনি যে কি হতে যাচ্ছে। আমি ভেবেছিলাম সে ভূত বা ভৌতিক কোনো কিছু মেরে ফেলেছে সবুজকে, এবং সে অভিশপ্ত পুকুরে নেমেছিল সে, এবং মারা গেছে ঋতুও, সেই মস্তকহীন রাজা হয়তো তাকে মেরে ফেলেছে। কিন্তু আসলে কিন্তু তা ছিল না মূল ঘটনাটা। আমরা দেখলাম শেষটা খুবই মর্মান্তিক এবং খুব কষ্ট লেগেছে, এবং এত জঘন্য পরিকল্পনা করে তাদেরকে মারা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু শেষ হইয়াও হইল না। শেষে কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। শেষে কিন্তু বলাই হয়েছে যে বাইরে অপেক্ষা করছে সেই চোরাবালি, যে চোরাবালি হা মুখ করে তাকিয়ে আছে ওদের দিকে, গিলে ফেলবে যে কোনো সময়। এটা দু ধরনের জিনিস হতো। অনেকে হয়তো ভাবছে যে পরের পার্ট, না পরের পার্ট বলে কোনো কথা নেই। আসলে মানুষ যখন কোনো অন্যায় করে প্রকৃতি তার বিচার করে, এবং এই পৃথিবীতেই তাকে কিন্তু সেই ফল ভোগ করে যেতে হয়। তারা যে অপরাধ করেছে হয়তোবা তারা আইনের ফাঁক ফোকর গোলে পার হয়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো কোনো না কোনো ভাবে তাদেরকে সেই শাস্তি দিয়ে যাবে। তো ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতি নেব রাত একটা, কিন্তু তার আগে জানিয়ে দিয়ে যাচ্ছি একটি জরুরি খবর, সেটা হচ্ছে সিম্ফনি দিচ্ছে ব্রাজিল ঘুরে আসার আকর্ষণীয় সুযোগ। বাংলা লীগ গ্রাহকরা ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করুন কুইজ এবং সিম্ফনি W22, W32, W85 এবং T7i ট্যাব থেকে যে কোনো একটি কিনে সংগ্রহ করে নিন 1000 বোনাস পয়েন্টস। ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করতে FA Start লিখে পাঠিয়ে দিন 3333 নম্বরে যে কোনো বাংলা লীগ নম্বর থেকে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.symphonytriptobrazil.com এই ঠিকানায়। ফিরে আসছি রাত একটার পর ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপর আবারও কথা হচ্ছে, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। বন্ধুরা, আরো একবার কুয়াশায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন, আর শুনছেন রেডিও FM 89.2। আজকে কাহিনীর নাম ছিল চোরাবালি, লিখেছেন সৈয়দা ফরজানা জামান রুম্পা, অথবা রুম্পা সৈয়দা ফরজানা জামান, যেমন করে তিনি লিখে থাকেন। নাট্যাংশ পরিচালনা করেছে শাগুফতা আবেদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ।
আর অভিনয় করেছে শাড়ি, মঞ্জু, নাদিরা, লাবিব, সিফাত, রনি, সেতু, কুমকুম, মিলু এবং বর্ণা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনটি সার্থক করবার জন্য। আর অনেকে লিখেছেন, আমি যেটা প্রতিবারই করে থাকি আজকে ভেবেছিলাম শুরুতে যারা লিখেছেন তাদেরটা আগে বলবো। তো যেহেতু ঘটনাটা মাত্র একটু আগে শেষ হয়েছে, অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকে অনেক কিছু বলতে চেয়েছেন, আজকে গল্প শুনে কেমন লেগেছে, অনেকের অনেক প্রশ্ন ছিল, অনেক উত্তরও দিয়ে ফেলেছেন, তো সেখান থেকে শুরু করছি, একটু মাঝখানে গিয়ে প্রথম দিকে শুরুটা পড়ে আসবো। কিন্তু তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, সিম্ফনি দিচ্ছে ব্রাজিল ঘুরে আসার আকর্ষণীয় সুযোগ। বাংলা লীগ গ্রাহকরা ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করুন কুইজে এবং সিম্ফনি W22, W32, W85 এবং T7i ট্যাব থেকে যেকোনো একটি কিনে সংগ্রহ করে নিন 1000 বোনাস পয়েন্টস। ফুটবল অ্যালার্ট সার্ভিস সাবস্ক্রাইব করতে FA স্পেস স্টার্ট লিখে পাঠিয়ে দিন 3333 এই নম্বরে যেকোনো বাংলা লিঙ্ক নাম্বার থেকে। আরো ডিটেইল জানতে ভিজিট করুন www.symphonytriptobrazil.com এই ঠিকানায়। আর আমি SMS পড়ছি যারা 2221 এ পাঠিয়েছে, লিখেছে এটা কি তাহলে বন্ধুত্ব ভালোবাসার এই মূল্য? আসলে খুবই শেষটা খুবই হৃদয় বিদারক ছিল, আমি কল্পনাও করতে পারিনি যখন স্ক্রিপ্ট আমি পড়েছিলাম বা আমি যখন ন্যারেশনটা দিচ্ছিলাম, আমার খুব কষ্ট লেগেছে তখন যে মানুষ এত খারাপ কি করে হয়। যাক, আমার মতামত না দিয়ে বন্ধুরা কি জানতে চেয়েছে বা কি বলতে চেয়েছে সেটা পড়ি। নাজিবুল লিখেছে জয়দুপুর থেকে, আপু ঋতু সবুজকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, ডেফিনেটলি সেটাই দেখানো হয়েছে শেষটায়। তাহিয়া লিখেছে শামিন আপু ফার্স্ট, এই ফার্স্ট লিখছি, লাস্টে কে কে বিয়ে করেছে বলবে প্লিজ? সৌরভ বিয়ে করেছে রুবিকে, সেটা আমরা শেষ পর্যন্ত দেখলাম। এবং এই ষড়যন্ত্রে শুধু সৌরভ আর ঋতু ছিল না, তাদেরকে আরো একজন বন্ধু তাদের সাহায্য করে, সেটা হচ্ছে শামিম। আপু আজকের কুয়াশা শুনে ভালো লেগেছে, আপু আমার কোনো ভয় নেই, আজ আমি একা শুনেছি, থ্যাংকস আপু অ্যান্ড ABC রেডিও। মায়া চিং, পি মায়া চিং মার্মা কাপ্তাই, কাপ্তাই থেকে অনেক ধন্যবাদ। তিজন লিখেছে পুরোটা পর্বে ওকে মাই শারমিন আপু, কুয়াশা ইজ অ্যামেজিং আপু, জাহিদের আওয়াজ খুব সুন্দর, আমি ওর আওয়াজ আমার মনে, জাহিদ নামে কেউ অভিনয় করেনি, আই এম সরি। আচ্ছা, মাসুম লিখেছে নরসিংদী শিবপুর থেকে, হাই আপু আজকের কুয়াশা অনেক ভালো হয়েছে, আমি কি করে এখন বাইরে বের হব, খুবই ভয় করছে কিন্তু আপু। আচ্ছা, কি করা যায় তাহলে, একটু সাহস সঞ্চয় করে বের হয়ে যেতেই হবে, কিছু করার নেই, তোমার যদি বেরোতেই হয়, আর যদি না বেরোতে হয় তাহলে ভেতরেই থাকুক। দ্য স্টোরি ওয়াজন্ট স্কেরি বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসম ইথিকা। আমার মনে হয় আমার কিন্তু ভয় লেগেছে ইথিকা, আমি জানি না তোমার ভয় লাগেনি কেন, আমার বেশ ভয় লাগছিল। ফাহিম লিখেছে ঢাকা থেকে, আমি একটা কবিতা বলছি প্লিজ পড়বেন, লাল শাক পাতা, পাতা শাক ডাটা শাক, যত পাতা তত। আচ্ছা, এটা একটা কথা হলো পয়লা বৈশাখের SMS, এখন ঠাট্টা করার একটা মাত্রা থাকা উচিত। শাকিল লিখেছে ময়মনসিং থেকে, ABC ইজ দ্য বেস্ট FM রেডিও, উই ওয়ান্ট টু টাওয়ার ABC হিয়ার, কেমন ইংরেজি আমি জানি না কোথায় ময়মনসিং এ। আচ্ছা, যেটা বাংলায় লিখলে হয় শাকিল, আমরা সবাই বাঙালি, আমরা বাংলায় কথা বলতে, মাতৃভাষায় কথা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য ভাষায় নিশ্চয়ই ততটা নয় এবং সঠিকও হয় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনি ভুল লিখে পাঠালে আপনি যতটা অপদস্থ হচ্ছেন তার চেয়ে বেশি অপদস্থ হচ্ছে, কিন্তু আমি ভুলটা করে এত একটা না এত তাড়াতাড়ি করে সঠিক করে পড়বার সময়ও কিন্তু আমার হাতে থাকে না, ঠিক আছে। আচ্ছা, রাজার বাগ থেকে মুনিয়া লিখেছে, আপু আজকের গল্পটা খুব ভালো হয়েছে, শুভ এটাকে লিখেছে শুভ। আচ্ছা, শারমিন ভয় লাগেনি, তুমি খুব ওকে, আর ভালো করে লিখলে ভালো হতো। আকাশ লিখেছে মুগ্ধাপাড়া থেকে, এ কেমন প্রেম, এটা কেমন জীবন। মাসুম একটু পড়ছি, স্বর্ণা লিখেছেন কল্যাণপুর থেকে, আপি আমি লাস্ট শুনিনি, কারা ওদের মারল এবার একটু বলবেন। ওদেরকে মেরেছে আসলে সৌরভ আর রুবির মধ্যে একটা সম্পর্ক ছিল, তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল, এবং তাদের মধ্যে যেহেতু একটা প্রেম ছিল, তারা বিয়ে করতে চাচ্ছিল, বিয়ে করতে পারছিল না, কারণ দুজনেই বিবাহিত ছিল। সেক্ষেত্রে সৌরভ এবং রুবি তারা হয়তো ষড়যন্ত্র করেছিল যে সবুজকে মেরে ফেলবে এবং ঋতুকে মেরে ফেলবে, অর্থাৎ সৌরভের স্ত্রী ঋতু এবং রুবির স্বামী হচ্ছে সবুজ, এবং তাদের এই খুনের তাদের যে খুন করার যে পরিকল্পনা করা হচ্ছে সেখানে তাদেরকে আরো একজন তাদের বন্ধু সহযোগিতা করেছিল, তার নাম ছিল শামীম। জাহিদ লিখেছে, হালিশহর থেকে কুয়াশা খুব ভালো লাগলো। আচ্ছা, বিথি লিখেছে সায়দাবাদ থেকে, আপু আমার একটা মেসেজ পড়েন না কেন। কুয়াশা, আই ওয়ান্ট টু নো হু আর দ্য মার্ডারার বিহাইন্ড দ্য স্টোরি। আচ্ছা, হু আর দ্য মার্ডারার্স হবে, ওকে আমি বলে দিলাম, একটু নিশ্চয়ই শুনে ফেলেছেন। মিঠু লিখেছে, রায়নগঞ্জ থেকে কি শুনাইলা শারমিন আপু, কুয়াশার জন্য পারফেক্ট একটা গল্প, তোমাকে অনেক থ্যাংকস। অবশ্যই, কিন্তু মূল ধন্যবাদ যাকে জানাতে, সেটা হচ্ছে আমাদের যে গল্পটি লিখেছেন সৈয়দা ফারজানা জামান রুম্পাকে, এবং সেই সাথে পুরো কুয়াশার টিমকে, বিশেষ করে নাট্যাংশ পরিচালনা করেছেন শাগুফতা বেদ শাড়ি এবং সাউন্ড এডিটর খালিদকে, এবং যারা অভিনয় করেছেন আরো একবার বলি, শাড়ি, মঞ্জু, নাদিরা, লাবিব, সিফাত, রনি, সেতু, কুমকুম, মিলু, বর্ণা, সবাইকে, সবাই প্রাপ্য ধন্যবাদ। নিশি লিখেছে, কেরানীগঞ্জ থেকে, গল্পটা অনেক মর্মান্তিক ছিল। রাইট, হ্যালো আপু, আমি কুয়াশার মূল গল্প বর্ণনা করার কারণেই যেন গল্পটা এত বেশি বেশি ভালো লাগে। শাকিল রানা, কাজীপাড়া, অনেক ধন্যবাদ আপু। সালাম, আমি মারিয়াম, অনেক দিন পর SMS করলাম। রুবি আর সৌরভ, ওরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ওদের খুন করেছে। রাইট, শামীম আপু, আজকের কুয়াশা খুব ভয় লেগেছে, আবার ভালো লেগেছে। MD রুবেল, বাদশা, বাবলু, নিউ মার্কেট, চিটাগং থেকে। হ্যালো শামীম আপু, হাউ আর ইউ, আমি সুজন খান, গাজীপুরের মানুয়া থেকে। আজকের কুয়াশা অসম হয়েছে, আমি একটুও ভয় পাইনি আপু, প্লিজ SMS টা পড়ো। শামীম আপু, এই ফার্স্ট দেখছি, লাস্টে কে কে বিয়ে করেছে বলবে প্লিজ? লাস্টে রুবি এবং সৌরভ বিয়ে করেছে। আমি খুব ভয়ে পাচ্ছি এখন আলম মিরপুর সাত থেকে। এটা কি তাহলে বন্ধুত্ব? নাম পাঠানি। আকবর লিখেছে চিটাগং থেকে, শামীম আপু, পার্ট থ্রি হলে আজকে কুয়াশাটা আরো অসম হতো। পার্ট থ্রি হলে অসম হতো, গল্পের তো আসলে কাহিনী এতটু সঠিক, মানে সময় একেবারে নির্ধারণ করে এতটুকু সময় মতোই হবে সেটা তো বলা যায় না, স্ক্রিপ্ট যতটুকু থাকে। আজকে একটার মধ্যে শেষ হয়েছে, সাধারণত আমাদের একটা 10-15 পর্যন্ত অনেক সময় গল্প বড় হলে থাকে, ক্ষতি নেই, একদিন একটু ছোট হলো, গল্পটা তো চমৎকার ছিল, সেটাই হচ্ছে আসল কথা। সুজন লিখেছে ধানমন্ডি নিমতলা থেকে, শামীম আপু, আজকের কুয়াশা শুনে ভয় পাইনি, খেতে যেতে পারছি না, এখন আমি কি করব। প্রিন্স মাহমুদ লিখেছে কোথায়, গণভবন থেকে, আপনি জো স্টোরি, ধন্যবাদ। জেরিন লিখেছে, আপু রুবিও কি প্ল্যান করেছিল? ডেফিনেটলি, সে তো অবশ্যই জানত, কারণ সে বলল না যে কেসটা ক্লোজ হয়ে গেলে একটা পার্টি দেবে। আজকে স্টোরিটা দারুণ ছিল, বাট ফিনিশিংটা বুঝলাম না, তাহলে আবার আমাকে শুরু থেকে এখন আর বলতে পারবো না। সুতরাং কালকে সংগ্রহশালা ABC রেডিও BD.FM এ লগ ইন করে সংগ্রহশালায় গিয়ে সেখান থেকে ডাউনলোড করে শুনে নিতে হবে। আমি খুব খুব সহজ একটা গল্প ছিল, এটা না বুঝতে পারার কোন কারণ নেই, কারণ শেষটা আমরা সব বলে দিয়েছি যে কি হয়েছিল। জয়া লিখেছে, তোমার ভয়েসটা অনেক সুইট, আমি তোমার মতো আরজে হতে চাই, অনেক ধন্যবাদ জয়া। আর বৃষ্টি লিখেছে, এটা কি হাম রাজারবাগ থেকে, ভয় আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা, এগুলো শুরু দিকে এসছে, মানে গল্প চলাকালীন। আমি খুব ভয় পাচ্ছি এখন, এটা আরেকবার, আরো একটা কথা অনেকবার লিখে পাঠিয়েছেন আপনি। শ্রাবণী লিখেছে, সবুজ আর ঋতুকে কে মেরেছে, লাস্ট তিনজন গল্প করেছিল তার আকার, এটা মাঝখানে আসলে তখন গল্প চলছে তখন পাঠিয়েছিল, এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন কারা মেরেছে। আলভি লিখেছে, চিটং থেকে, আপু খুব ইন্টারেস্টিং স্টোরি, খুব এনজয় করছি। তাসনুবা লিখেছে, কিপ ইট আপ আপি অ্যান্ড অল মেম্বার্স অফ কুয়াশা, অসম স্টোরি, থ্যাংক ইউ তাসনুবা। আহসান বুলবুল লিখেছে, হাই আপু, কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, প্লিজ নীরাকে হাই বলে দাও। হাই নীরা। মিনহাজউদ্দিন আনিস, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মিনহাজউদ্দিন আমিন। সৌরভ চিটাগং থেকে লিখেছে, হাই শামীম আপু, কুয়াশা শুনছি, বেশ ভালোই লাগছে। আপনার নাম আছে, ভালো লাগার নাম ছিল আজকে, সৌরভ নামে একটা চরিত্র ছিল এবং খুবই বাজে একটা চরিত্র ছিল, সবচেয়ে দুষ্ট লোক ছিল। এই শারমিন, ভালো লাগছে না প্লিজ? মিস, আচ্ছা কেন ভালো লাগছে সেটা কিন্তু লিখে পাঠাননি, ভয় লাগছে কিনা সেটাও লিখেননি। নাজমুল সাকিব গাজীপুর থেকে লিখেছে, গল্পটি একটি মার্ডার কাহিনী। হ্যাঁ, মিঠু নারায়ণগঞ্জ থেকে, কি শোনাইলে? আচ্ছা শারমিন আপু, এটা আরেকবার পাঠিয়েছিলেন। রাহুল হাতিয়া নোয়াখালী, আপু ফার্স্ট স্টোরিটা খুব ভালো লেগেছে, সেকেন্ড স্টোরিটা ভয় লাগছে। ফার্স্ট স্টোরি আসলে কোনটা সত্যজিতের গল্পটা যেটা প্রথম আওয়ারে ছিল, রুবেল চিটগং আগ্রাবাদ থেকে শামিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রুবেল। বাবু লিখেছে, শামিন আপু সব দোষ সৌরভের, কুয়াশার টিমকে ধন্যবাদ। মুক্তা রায় আজিমপুর থেকে লিখেছে, আমি আর আমার স্টুডেন্ট প্রশান্ত প্রতি সোমবার ওয়েট করি শোটার জন্য। আপু আমি তো অভিনয় করতে চাই। সেক্ষেত্রে আপনাকে এবিসি রেডিওর সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার ভয়েস টেস্ট নেওয়া হবে, আপনি অভিনয় করতে পারেন কিনা সেটা দেখা হবে, আপনি কতটা পারদর্শী। যদি আপনি সেই ছোট্ট পরীক্ষায় পাশ করে যান, নিশ্চয়ই আপনাকে সুযোগ দেওয়া হবে, আমি কথা দিচ্ছি। ঢাকা থেকে এমডি রাব্বি লিখেছে, শামিন আপু কেমন আছো? আমার বন্ধু রাতুলকে হাই বলে দাও প্লিজ। রাতুল, হাই রাতুল। আর মাইমুনা লিখেছে, অনেক ভয় করছে। জয় চিটগং থেকে, হাই আই এম অ্যাফ্রেইড। আচ্ছা, মহিম লিখেছে, খুবই রোমাঞ্চকর লাগছে গল্পটা, ধন্যবাদ। বৃষ্টি লিখেছে, আপু আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিংটা হন্টেড। আচ্ছা, ঠিকানাটা দাও, আমরা একটু সেখানে রেকি করে আসি। আর এটা কে লিখেছে, কুমিল্লা থেকে, শারমিন আপু হাউ আর ইউ, অনেকদিন পর তোমাকে শুনছি কারণ আমার এক্সাম ছিল। মৌসুমি শাখারি বাজার থেকে, হ্যালো শারমিন আপু হাউ আর ইউ, আমার কুয়াশা শুনতে খুব ভালো লাগে, কুয়াশার পুরো টিমকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিখবার জন্য মৌসুমি। আর ভূত বলে কোনো কিছু আছে, বিজ্ঞানে কোনো কিছু আছে বিজ্ঞানীর দ্বারা প্রমাণিত, আলম তিতুমির কলেজ জুলজি ডিপার্টমেন্ট। কিছুই বুঝলাম না আমি কথাটার। আপু টাউনের ভূত বেশি খারাপ না ভিলেজের ভূত বেশি খারাপ? এটা তো আমি বলতে পারবো না, এটা তুমি টাউনে থাকলে যদি ভূত দেখে থাকো আর গ্রামে গিয়ে যদি ভূত দেখে থাকো, দুটোর সাথে কম্পেয়ার করে তারপরে আমাকে লিখে জানিও, আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। আচ্ছা, এটা আর লিখেছে হচ্ছে মুক্তি, আই থিঙ্ক জোকার, দ্য জোকার স্টোরি ওয়াজ দ্য বেস্ট স্টোরি। আচ্ছা, এটাও ভালো, এক একটা এক এক রকম। আন্নি লিখেছে, কুয়াশা ইজ মাই ফেভারিট প্রোগ্রাম, আই লাভ কুয়াশা। রাশেদুল মেঘনা কুমিল্লা থেকে, হাই আপু হাউ অ্যাবাউট ইউ, আই লাভ ইউর সুইট ভয়েস, আই লাভ, আই অলসো লাভ কুয়াশা। আপু আজকের গল্পটা কি খুব ভয়ঙ্কর হবে? এটা বেশ আগে লিখেছেন, এতক্ষণে বুঝতে পেরেছেন কি হয়েছে, ভয়ঙ্কর নাকি ভয়াবহ? আচ্ছা, আমি একেবারে শুরুতে চলে যাচ্ছি। প্রথম এস এম এস আজকে পাঠিয়েছে চৈতি মিরপুর থেকে, লিখেছে, সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর, আচ্ছা সুন্দর হাসতে জানলে, কথা কি সুন্দর হাসতে জানলে সেটা লেখেন, আচ্ছা কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে, জীবন সুন্দর তোমার মতো একজন ভালো আর্জে থাকলে। চমৎকার, অনেক ধন্যবাদ চৈতি, অনেক বড় কমপ্লিমেন্ট। এমন ইমন, সরি আই এম সরি, ইমন লিখেছে সাউথ কমলাপুর থেকে, হাই শারমিন আপু হাউ আর ইউ, স্টার্ট ইউর হেভি ফাটাফাটি কুয়াশা। এটা এসছে ঠিক 11:18। আচ্ছা, অনেক ভালো লাগলো ইমন তোমার লেখাটা পড়ে। নয়ন লিখেছে, কুয়াশায় গল্প পাঠানো যাবে? ডেফিনেটলি পাঠানো যাবে, আমাদের কুয়াশা গল্প পাঠানোর ঠিকানা আমি জানিয়ে দিব বিদায় নেবার আগে। স্ক্রিপ্ট কোথায় পাঠাতে হবে, গল্প কোথায়, একই ঠিকানায় পাঠাতে হবে, দুটো ঠিকানা আছে আমাদের, জানিয়ে দিচ্ছি আমি। অর্ণব লিখেছে, শাহজাহানপুর থেকে, আপু আশা করি প্রতিবারের মতো এইবারও কুয়াশার মূল গল্পটা থ্রিল সাসপেন্স অ্যান্ড এক্সাইটেড হবে। মুক্তি লিখেছে, আপু মনে হয় রহস্যময় গল্প হবে, আই লাভ কুয়াশা। জাহিন খান লিখেছেন শান্তিবাগ চিটগং থেকে, হ্যালো আমার কোকিল শারমিন আপু, থ্যাংকস টু ইউ অ্যান্ড কুয়াশা টিম ফর অসাম প্রোগ্রাম, কিপ ইট আপ। আর আমি জান্নাতুল কাদের আজ প্রথম এস এম এস পাঠালাম, ক্লাস সিক্স এ পড়ি, 10 years old, প্লিজ রিড মাই এস এম এস, লাভ ইউ আন্টি অ্যান্ড কুয়াশা টিম, ইউর মোস্ট ওয়েলকাম ডার্লিং। শারমিন আপু, কুয়াশা ইজ নট অনলি আ প্রোগ্রাম, ইটস অলসো দ্য বেস্ট প্রোগ্রাম অ্যান্ড ফেমাস প্রোগ্রাম, আই লাইক কুয়াশা অ্যান্ড থ্যাংকস কুয়াশা টিম, থ্যাংকস টু কুয়াশা টিম, শাকিল সন্দীপ থেকে, অনেক ধন্যবাদ। রংপুর বয় আসসালাম আলাইকুম জানিয়েছেন, আপনাকে ওয়ালাইকুম সালাম। আর কাপ্তাই থেকে কি লিখেছেন, সাইমং মার্মা লিখেছেন, হাই ভাইয়া না, আমি আজকে আমি আমার গার্লফ্রেন্ড মারিসিনুকে খুব মিস করছি। আচ্ছা, আলিনুর শাহজাহানপুর থেকে, শারমিন আপু আই লাভ কুয়াশা লিখেছেন, শারমিন আপু আমি কুয়াশা প্রতিদিন শুনি, শুনি হাজার কুয়াশা প্রতিদিন কি করে? কুয়াশা তো প্রতিদিন হয় না, কুয়াশা তো প্রতি সোমবার হয়, প্রতি সপ্তাহে সোমবার রাতে হয়। মাসুম রশ্মিদি থেকে লিখে, শিবপুর থেকে লিখেছে, হাই আপু আমি তোমার সাথে আছি। এগুলো সব শুরুর দিকে আসা। শৈবাল সাহা নরসিন্দি থেকে লিখেছেন, আমি কিছুই পড়তে পারছি না, সো সরি, আপনি কি লিখেছেন বোঝাই যাচ্ছে না। আর তানবীর লিখেছে, আপু ভয় লাগছে, আই লাভ কুয়াশা, রাকিব হোসেন হৃদয়। গাজীপুর থেকে নাহিদ লিখেছে, যমুনা থেকে গল্পটা কি শহর কেন্দ্রিক হবে? গল্পটা শহর কেন্দ্রিক না, একেবারে গ্রাম কেন্দ্রিক না, গল্পটা বন কেন্দ্রিক, শালবন কেন্দ্রিক ছিল আজকের গল্পটা। জ্যোতি লিখেছে আজিমপুর থেকে, হাই আপি কেমন আছো, তাড়াতাড়ি শুরু করো প্লিজ, খুবই ভয় করছে। আল মামুন লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, এই অনুষ্ঠান শুনতে পাই না তাই ব্যবস্থা নিতে অনুরোধ করছি, আর এত কষ্ট মেনে নেওয়া যায় না গানটি বাজিয়ে দিয়ে। আপনি বুঝতেই পারছেন, আসলে আসলে শুনতে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন আমরা কোন আয়োজনে আছি। মিনহাজ কাজীপাড়া থেকে লিখেছে, আই এম 14 ইয়ার্স ওল্ড, ক্যান আই লিসেন টু কুয়াশা? ইট ডিপেন্ডস, তোমার বাড়ি থেকে যদি তুমি ক্যালাউ করে, বিশেষ করে এত রাতে, তুমি নিশ্চয়ই স্টুডেন্ট, তাহলে তুমি নিশ্চয়ই শুনতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে বাড়ি থেকে অনুমতি নিতে হবে। আজিজুল লিখেছে ব্রাজিলের, আচ্ছা এখন আর ব্রাজিল আর ইসের কথা আমি এখানে পড়তে চাচ্ছি না। সাগর লিখেছে ধানমন্ডি থেকে, আপু শুনছি এবং সবসময় শুনছি। স্টয়েক বয় রাফি লিখেছে, হাই শারমিন আপু, কুয়াশা শুনতে এসে পড়েছি। আবদুল্লাহ লিখেছে, কুয়াশায় কোনো নকল কাহিনী শুনতে চাই না, গত পর্বে আমরা কোন ওই ধরনের গল্প প্রচার করিনি, আপনি ভুল লিখে পাঠিয়েছেন। শেখ রাসেল সন্দীপ থেকে চিটাগং থেকে লিখে পাঠিয়েছেন, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমাকে গ্রহণ করো, আমি SSC পাস করেছি, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করব। ইমন লিখেছে রমনা থেকে, শামিন আপু তুমি আমার SMS কেন পড়ো না, মাঝে মাঝে মনে হয় আর SMS করব না, কিন্তু কুয়াশাকে ভালোবাসি বলে SMS না করে থাকতে পারি না। তানহা লিখেছে ধানমন্ডি থেকে, শামিন আপু আই লাভ কুয়াশা সো 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 মাচ, আমি আচ্ছা কি নাম লিখেছ, আরশাদ নাকি, সাবার থেকে, আপু আমার SMS-টা কেন পড়ো, নামটাই তো পড়তে পারলাম নাকি। ড্রিমি গার্ল জ্যোতি ফ্রম আগানগর, কোথায়, কেরানীগঞ্জ থেকে, আচ্ছা আপু আমি তোমাদের নতুন বন্ধু, কুয়াশা শুনে অনেক ভালো লাগছে বাট আমি ভয় পাচ্ছি না। মোহাম্মদ আলী জিন্না কক্সবাজার থেকে, হ্যালো আপু হাউ আর ইউ, আজকে তোমাকে শোনার অপেক্ষায় ছিলাম, তোমাকে শুনতে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আর আসাদ লিখেছে ধোলাইপাড় থেকে, নতুন বন্ধু স্বাগত। নোভা লিখেছে, আপু আজকে কুয়াশা শুনতে পারছি না, আমার এক্সাম চলছে, অনেক পড়া, 23 জুন থেকে আবার শুনবো, আমার জন্য দোয়া করো আপু, ভালো থেকো, তুমিও ভালো থেকো, খুব ভালো পরীক্ষা দাও। আর লিখেছে ফাহিম ঢাকা থেকে, আমি একটা কবিতা বলছে, সেটা সেই পয়লা বৈশাখের কবিতা, আবার ও লিখে পাঠিয়েছে। রিফাত গাজীপুর থেকে, হাই শারমিন আই লাভ প্রেম রোগ অ্যান্ড কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ রিফাত। HR সোহেল লিখেছে হালিশহর থেকে, শারমিন আপু ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি ভেরি নাইস, থ্যাংকস শারমিন আপু অ্যান্ড কুয়াশা টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আফসার লিখেছে, আপু মূল পর্বের আগের গল্পের নামগুলো সবসময়, আচ্ছা এইটা কিন্তু ঠিক না আফসার, এই ধরনের কথা লেখা, আমি পুরো লেখাটা আমি পড়লাম না, খুব অবজেকশনেবল কথা আপনি লিখেছেন, নামের ক্ষেত্রে কি হলো না হলো এটা তো খুবই খারাপ কথা, তাই না, নামটা তো যার যার রাখা, এগুলো দিস ইজ রিয়েলি ব্যাড, এই ধরনের SMS আমরা এক্সপেক্ট করি না, ঠিক আছে। আর রেডিও FM 89.2 মোহাম্মদ শাহাদাত শুধু এটুকুই লিখেছেন, আচ্ছা তাও ধন্যবাদ আপনাকে লিখবার জন্য। আর শিয়াম লিখেছে নারায়ণগঞ্জ থেকে, লাইট নিভিয়ে কুয়াশা শুনছি, খুব ভয় করছে, প্লিজ আপু SMS-টা পড়ো। আর সৌমিক গোপীবাগ থেকে, শামির আপু টুডে ইজ মাই বার্থডে, প্লিজ উইশ মি কুয়াশা ইজ অসম, হ্যাপি বার্থডে সৌমিক। শালা এটা কি শাহালামা নাকি শাহালম, হোয়াট এভার যেটা লিখেছেন সেটা পড়লাম, হাই আপু আজকের গল্পটা কিকে নিয়ে তাই না এটা কি লিখেছেন? ধন্যবাদ এবিসি রেডিও সকল সকলকে। ঠিক আছে, সঞ্জিত, অমৃতা, তাইফুল, প্রফুল্ল, সিরাজগঞ্জ থেকে আই লাভ শ্যামিনাপু অ্যান্ড ও কুয়াশা টিম। আজকের কুয়াশা অন্য রকম মজা লাগছে। ফাহিম টঙ্গী থেকে শ্যামিনাপু, এখন থেকে কি সবসময় লেখকদের গল্পই পড়া হবে? লিসেনারদের গল্প কি পড়া হবে না? কেন, গত সপ্তাহে লিসেনারদের গল্প পড়া হয়েছে, গত সপ্তাহে লিসেনারদের গল্পই ছিল। আমি তিন সপ্তাহ আগে একটা মেল একটা ইমেল পাঠিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলে রাখছি এই ক্ষেত্রে, যে গল্প পাঠালে যে সেটা আমরা পড়ব সেটা কিন্তু না, গল্প যদি বাছাই করে সেটা পড়ার মতো হয়, পড়ার উপযুক্ত, তাহলে আমরা সেটা পড়ব। হয়তো পাঠিয়েছিলেন কোনো কারণে, হয়তো সেটা আমাদের যে আয়োজন বা কুয়াশার যে আয়োজনে যেরকম ধরনের গল্প পড়া সেটার সঙ্গে তো ম্যাচ করেনি, তাই পড়া হয়নি। আই এম সো সরি, আপনি আবার পাঠান, তাহলে পড়া হবে। এবং অবশ্যই যদি আপনি কোনো অন্য কারোর গল্প বা কারোর থেকে গল্প বিদেশি গল্প অবলম্বন লিখে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে নাম উল্লেখ করতে হবে আপনি কার গল্প লিখে পাঠাচ্ছেন, প্লিজ। আর জুয়েল লিখেছেন, হ্যালো শ্যামিনাপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি জুয়েল। এনামুল লিখেছেন ভৈরব রসুলপুর থেকে, কেমন আছি শ্যামিনাপু? আমি কুয়াশা খুবই ভালোবাসি, আমি খুব ভয় পাচ্ছি, আমাকে সাহস দেন। প্রিয়া লিখেছে ঢাকা থেকে, ফার্স্ট স্টোরি ওয়াজ অসম, ওয়েটিং ইগারলি ফর মেইন স্টোরি। এগুলো শুরুর দিকে এসেছিল, আমি পড়ে দিচ্ছি কারণ পড়া হয়নি। তাই বিপ্লব লিখেছে গাজীপুর থেকে, আপু গল্পের লাস্ট কথা শুনে হার্ট বিট বেড়ে গেছে। মানিক লিখেছেন টঙ্গি বাড়ি থেকে, শ্যামিনাপু আমি তোমার বন্ধু হতে চাই। এই তো আমার বন্ধু, আমার আয়োজন শোনার সঙ্গে সঙ্গেই যারা আমার সঙ্গে থাকেন বা লিখে পাঠান, আমার সঙ্গে সবার বন্ধুত্ব হয়ে যায়, সবাই আমার বন্ধু হয়ে যায়। ভেরি গুড স্টেশন লিখে পাঠিয়েছেন এক বন্ধু, নাম পাঠেন, এই জন্য এবিসি রেডিও এক নম্বর। আচ্ছা, রাশিদুল লিখেছেন মেঘনা কুমিল্লা থেকে, হায় আপু, হাই আজ এটা খেলে আজাস মুগ্ধাপাড়া, কুয়াশা ইজ দ্য বেস্ট শো, আই লাভ কুয়াশা, ধন্যবাদ। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে, হাই আপি, তোমাকে শুনতে খুব ভালো লাগছে, অনেকদিন পর বোধে লিখেছো তুমি আমাকে। রাজপ্রাসাদ থেকে রাজকন্যা, আগে প্রায় তোমার SMS পেতাম। এনিওয়ে, আবার জয়েন করবার জন্য অনেক ধন্যবাদ আমার শোতে। মুক্তি লিখেছে, আই থিঙ্ক, আচ্ছা তুমি জোকারের কথা আবার লিখেছ। মাসুম নরসিন্দী থেকে শিবপুর থেকে, হাই আপু, তোমার সাথে আছি, কুয়াশার ফার্স্ট গল্পটা অনেক অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, আজকে SMS দেখি আরো যদি এসে থাকে তাহলে আমি আবার পড়ে দিচ্ছি। সজীব যাত্রাবাড়ি থেকে লিখেছে, শ্যামিনাপু আমি কুয়াশা মিস করে ফেলেছি, আমাকে একটু বকেন না, বকা দেব না, তুমি আবার শুনতে পারো কুয়াশা, কালকে সকালের মধ্যে তুমি পেয়ে যাবে। এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে আমাদের সংগ্রহশালা আছে, সেখানে গিয়ে তুমি কুয়াশার এপিসোডটা পেয়ে যাবে। ফয়সাল চিটাগং থেকে, চিটাগং বউবাজার থেকে লিখে পাঠিয়েছে, আপু রিয়েল মার্ডার কেস হলে আরো ভালো হবে। হ্যাঁ, সামনেই আসছে রিয়েল মার্ডার কেস, খুবই সেন্সুয়াস একটি মার্ডার কেস নিয়ে আমরা আসছি, অপেক্ষায় থাকো, প্রমো শুনতে পাবে। কিন্তু একটু সময় লাগে মার্ডার কেস গল্প আকারে বা কাহিনী আকারে তৈরি করতে, কারণ অনেক খাটনি আছে, অনেক কিছু বিয়ে করতে হয়, অনেক প্রচুর প্রচুর কি বলবো, অনেক ঝামেলা, ঝামেলা মানে অনেক লেখাপড়া, বহু কিছু যোগাড় যন্ত্র করতে হয়, অনেক কিছু। বৃষ্টি লিখেছে, তোমার পেছনে দেখো চোরাবালি হা করে আছে। আমার পেছনে চোরাবালি হা করে আছে বলে কোনো লাভ নেই, আমি ভয় পাবো না, এতক্ষণে ভয় আমার কেটে গেছে, একটু আগে পড়লে হয়তো ভয় পেতাম। অশ্রু লিখেছে খিলগাঁও থেকে, আপু আজ গল্পটা অনেক ইন্টারেস্টিং ছিল, খুব এনজয় করলাম, অনেক ধন্যবাদ অশ্রু। রমেশা লিখেছে উত্তরা থেকে, কি এত খারাপ, কেউ কি এত খারাপ হতে পারে যে মানুষ, যে মানুষের মানুষদের মানুষ তাদের এত ভালোবাসত, তাদের তারা এভাবে মৃত্যু মৃত্যু ঘটিয়ে ফেলল, মানুষই এত খারাপ হয়। সুস্মিতা পাল লিখেছে, আপু ইলেকট্রিসিটি চলে গেছে, আরো বেশি ভয় করছে, ভয় পেতে থাকবে, আজকে সোমবার দিনে তো ভয় পাও, আর তো কোনোদিন ভয় পাও না। তো ঠিক আছে, আমাকে বিদায় নিতে হবে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি যে কুয়াশায় গল্প এবং স্ক্রিপ্ট পাঠাতে হবে কি করে। আচ্ছা, গল্প যে কোনো ফন্টে লেখা যেতে পারে, কিন্তু স্ক্রিপ্ট লিখতে হবে 16 ফন্টে, কম্পোজ করতে হবে, তারপরে মিনিমাম 30 pages, অর্থাৎ 30 পাতা লিখতে হবে মিনিমাম, কম্পকে নিচে হলে হবে না কিন্তু। আর স্ক্রিপ্ট আকারে পাঠাতে হবে, স্ক্রিপ্ট যেভাবে পাঠানো হয়, যেরকম নিশ্চয় আপনারা শুনে দেখেছেন, সংলাপের জায়গাগুলো আলাদা থাকে, বর্ণনা জায়গা যেটা আমি পড়ি, বর্ণনার যে জায়গাটা থাকে সেটা বর্ণনা উপরে লিখতে হবে বর্ণনা, তারপরে সংলাপের জায়গায় সংলাপ লিখে, সংলাপ এক কোনটা, সংলাপ এত আছে, এক নম্বর দুটো, সেটা আপনি লিখতে গেলে বুঝতে পারবেন, যেভাবে একটু একটু নোটিস করলে, একটু শুনলে আপনি বুঝতে পারবেন কি করে লিখতে হবে, যাদের লেখার অভ্যাস আছে তো আছেই। পাঠাতে পারেন আমাদেরকে, ঠিকানা জানিয়ে দিচ্ছি। আর ও গল্প যারা পাঠাতে চাচ্ছেন বলেছেন গল্প আমরা একইভাবে একই ঠিকানায় পাঠাবেন। গল্প আপনি 16 ফন্টে কেন, আপনি কম বেশি যে কোনোটাতে পাঠাতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং 16 ফন্ট বলা হচ্ছে এই কারণে 30 পাতাও বল মেনশন করে দিচ্ছি, কারণ 30 পাতা 16 ফন্ট হলে আমাদের যে সময়টা সেটা কাভার করে সেই কারণে। তো এখন জানিয়ে দিচ্ছি কুয়াশায় গল্প এবং স্ক্রিপ্ট পাঠাবার ঠিকানা দুটো ঠিকানা রয়েছে আমাদের, একটা ইমেল আইডি আছে, একটা এবিসি রেডিওর মেইল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি প্রথমে, kuashaefm8920@gmail.com, আবারও বলছি লিখে নিন kuashaefm8920@gmail.com, এখানে ইমেল করে পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, অথবা এবিসি রেডিওর ঠিকানায় আপনি এসে পৌঁছে দিয়ে যেতে পারেন অথবা পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন। আমি এবিসির ঠিকানা বলে দিচ্ছি, আপনি লিখে নিন, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আবারও বলছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এই ঠিকানায় পাঠাতে হবে আপনাকে। তো ঠিক আছে, এই ছিল আজকে কুয়াশার কাহিনী এবং কুয়াশা কি করে গল্প পাঠাতে হবে, স্ক্রিপ্ট পাঠাতে হবে জানিয়ে দিলাম সব নিয়ম এবং ঠিকানা সহ। যারা ভয় পাচ্ছেন তাদের বলছি ভয় পাবেন না, নিশ্চিন্ত মনে ঘুমোতে যান, যে গল্প শুনেছেন এটা কেবলমাত্র কাহিনী বা গল্প, এর সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই। কাহিনী মনে করে ঘুমোতে যান তাহলে আর ভয় লাগবে না, আর খুব ভালো থাকবেন। আবার কথা হবে আমার সঙ্গে, শুভরাত্রি।
চল ডুব দে,
চল ডুব দে, শেষ ছেলেবেলার আনন্দ তাই না?
অনেক,
চল দেখি কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে,
চল চল।
সবাই মিলে ডুব দিল, সে কি উত্তেজনা! ঠিক সে সময় সবুজের কাঁধে ভারী কিছু চাপ পড়ল।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিও।
This track was downloaded from FusionBD.com.